ধন্যবাদ ভাই নেভিল। আমি ভাই নেভিলকে বললাম, আপনি নিশ্চিত যে আজ সকালে আপনার কাছে একটু অভিষেক নেই? আমি অসুস্থদের জন্য প্রার্থনা করতে নেমে আসি। সেখানে কিছু লোক জড়ো হয়েছিল রবিবার ভোরে, আমাকে সেখানে যেতে হবে। আমি তাদের এখানে মণ্ডলীতে আসতে বলেছি। আর আমি সবসময় মনে করি গির্জার আশেপাশে অসুস্থদের জন্য প্রার্থনা করা উত্তম। আমি জানি না, আমি গির্জা পছন্দ করি এবং এখানে আসতে, যেখানে শ্রোতারা লোকেরা এখানে প্রার্থনা করছে। আর সেখানে একটি ছোট মেয়ে ছিল, সবচেয়ে সুন্দরী মেয়েটি। কেন, আমি মনে করি সে এখন এখানে কোথাও বসে আছে, যদি সে ব্যক্তিরা বাড়িতে চলে না গিয়ে থাকেন। ও, আমি এখন দেখতে পাচ্ছি, আর এটাই সবচেয়ে সুন্দর ছোট জিনিস। আর সে খুব অসুস্থ। আর আমরা শুনেছিলাম, যখন আমরা অন্য ভাষায় ও ব্যাখ্যা বার্তা শুনেছিলাম, আর আমরা ভেবেছিলাম, আমরা বুঝতে পেরেছি যে একটি ছোট মেয়ে সম্পর্কে কিছু বলা হয়েছে। আর আমরা প্রভু একটি বার্তা দেন কিনা তা দেখার জন্য অপেক্ষা করছিলাম, সেখানে কি বলতে হবে। কিন্তু আমি মনে করি ছোট্ট মেয়েটি এখন ঠিক আছে এবং ভালো হতে যাচ্ছে। আর তাই, আর সেখানে একজন মহিলা ছিলেন যিনি তার দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, আর আমরা তার জন্য প্রার্থনা করছিলাম। আর সেখানে একটি অ্যাম্বুলেন্সে কিছু লোক, একজন সেবক। আমি মনে করি না যে লোকটির ওজন 35 পাউন্ড অথবা 40 হবে, খুব। আর তাই আমি তাদের জন্য প্রার্থনা করতে নেমে আসি। আর যে কারণে আমি একরকম দ্বিধাগ্রস্ত ছিলাম, অনেকটি আমার দাঁত থেকে একটি পুরক বেরিয়ে আসে, আর আমি নিজে শিস দিচ্ছি। আজ সকালে আমার দাঁতের বাইরে সেই জায়গায় জুড়ে সেখানে, আর তারা এখন আমাকে বলে যে আমাকে তাদের তুলে ফেলতে হবে এবং তাদের উপর টুপি লাগাতে হবে। আর তাই এই বৃদ্ধ বয়সটি হামাগুড়ি দিচ্ছে, একমাত্র জিনিস যা আমি জানি। আর আমি এটির মধ্যে একটি পুরক পেয়েছি প্রায় এর অর্ধে। আর যখন আমি কথা বলতে শুরু করি, আপনারা এটি অনুভব করতে পারেন, বাতাস প্রায় বাইরে বেরিয়ে আসে। আপনি জানেন আমি কি বলতে চাইছি, আপনার ঠোঁট থেকে। আর এটা আপনাকে এক ধরনের আধো উচ্চারণে কথা বলতে বাধ্য করে। আমরা সত্যি একটি বিশেষ সৌভাগ্যবান মানুষ যে আজ সকালে বেঁচে আছি এবং মণ্ডলীতে আসতে সক্ষম হয়েছি, আর এই ক্রিসমাসের প্রাক্কালে উদযাপনের জন্য অপেক্ষা করছি যা তারা করছে, যা আমি আশা করি। আমি আজ সকালে এখানে অনেক শিশু আছে, তাই আমি শান্ত থাকবো, দেখুন। আর আমরা প্রাপ্ত বয়স্করা কখনো কখনো আমরা এমন কিছু কথা বলি যা বাচ্চাদের শোনা উচিত নয়, আপনারা জানেন। কিন্তু আমি মনে করি মণ্ডলী ছোট বাচ্চাদের জন্য এখানে কিছু উপহার নিয়ে এসেছে কিছুক্ষণ পরে। আমি শুধু এটা দেখছিলাম পিছনে সেখানে। ও, আপনারা থাকতে চান, রবিবার স্কুলের পরে আপনারা অপেক্ষা করুন, দেখুন। কারণ আমি মনে করি তারা সেখানে কিছু উপহার এনেছে ছোটদের জন্য আজ সকালে দেওয়ার জন্য। আর যখন তোমরা ছোট বন্ধুরা মনে রাখবে, যখন আমরা এটা করছি, আমি এটি পরিষ্কার করতে চাই, এটা সান্তা ক্লজ নয়, কারণ এটি এমন একটি গল্প যা একদিন তোমরা শিখবে, এটি কিছুই নয়। কিন্তু এটা যীশু খ্রিস্টের কাছ থেকে সমস্ত সত্যের সত্য, আপনারা দেখুন, ঈশ্বরের পুত্র। আর আমরা তোমাদেরকে এই ছোট্ট উপহারটি দিচ্ছি আজ সকালে, কারণ এটি তোমাদেরকে জানাচ্ছে যে এক সময় ঈশ্বর সর্বশ্রেষ্ঠ উপহারটি মানব জাতিকে দিয়েছিলেন, তার পুত্র। আর আমাদের কাছে একটি অন্যতম উপায় আছে এটি প্রকাশ করার জন্য। আর আমরা এর সাথে তুলনা করার মতো কিছু দিতে পারি না, কিন্তু ঠিক মরণশীল হিসাবে একে অপরের সাথে আমরা সেটা করি। এখন আমি আগামীকাল রবিবার পর্যন্ত অপেক্ষা করতে যাচ্ছিলাম, আর আমি সম্ভবত যেভাবেই হোক এমন কিছু বলবো যা আমি বলতে চেয়েছিলাম। আর কিছু আমাদের কাছে জানানো হয়েছে বাড়িতে একটি দর্শন বিষয়ে, যা আমাকে অবশ্যই এটি অনুসরণ করতে হবে। আর এটা এক ধরনের আপাত দৃষ্টিতে রুক্ষ হবে, কিন্তু আমরা কখনোই ভাবতে চাই না যে ঈশ্বর যা বলেন তা রুক্ষ, তার বোঝা হালকা। আর পরের রবিবার যদি ঈশ্বর চান, আমরা এখানে একটি সভা করতে যাচ্ছি যা নববর্ষের আগের দিন সন্ধ্যায়। যদি প্রভু এই সভার জন্য আমাদের উপর সন্তুষ্ট হন, আর আমরা একটি সকালের সভা, অসুস্থদের জন্য প্রার্থনা এবং সম্ভবত একটি বাপ্তিস্মামূলক সভা করতে চাই, তারপর আমি ভাবলাম আমাদের বন্ধুদের কাছে এই বিষয়ে বলি যেন তারা আসতে পারেন। তারপর আমরা রবিবার সকালে এবং রবিবার রাতে সভা করব। আর তারপরে লোকেরা নতুন বছরের জন্য থাকতে চান, তখন আমাদের কাছে একটি ঘড়ি নিতে পারি। এই সময়ে এখানে বেশ কয়েকজন সেবক থাকবেন, নববর্ষের রাতে বার্তা প্রদান করবেন মধ্যরাত পর্যন্ত। আর আমরা এই ধরনের সেবকদের কাছে কথা বলার জন্য আমন্ত্রণ জানাই। যদি প্রভু চান, আমি তাদের একজন হতে চাই যাদের নতুন বছরের রাতে কিছু বলার থাকবে। আর তারপরে পরের রবিবার আমি ভেবেছিলাম যে আমি কিছু বিষয় নিয়ে আসব, যা করা হয়েছে, যা করা হয়েছে, দেখব কিভাবে ঈশ্বর তার লোকদের সাথে কাজ করছেন, আর এটিকে এখানে মণ্ডলীতে একটি শীর্ষে নিয়ে আসব। আর আপনারা অনেকেই এই আয়কর বিষয় সম্পর্কে ভাবছেন, যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা নিষ্পত্তি হয়েছে। আর তাই আমি আপনাকে বলতে চাই কিভাবে এটা ঘটেছে, আর আমি মনে করি এটা হবে, এটা আবার বলতে হবে আগামী রবিবার। তাই আমি আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করব, আর আজ সকালে বাক্য থেকে আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি, দেখুন। আর পরের রবিবার আমি চেষ্টা করব, যদি ঈশ্বর চান, আপনাদের বলার চেষ্টা করব কিভাবে এটি ঘটেছে, আর প্রভু যা বলেছেন তার প্রতিটি বিষয় আপনাদের কাছে নিয়ে আসব, এবং এটিকে ঠিক তার স্থানে আঘাত করতে দেখুন, ঠিক তার স্থানে আঘাত করে দেখুন, তিনি ভুল কিছু বলেন না। কিন্তু এখন একটি বিষয় যা আমি আজ সকালে বলতে চাই, যা আমি সম্ভবত বলবো না, আগামী রবিবার বলবো না, গতকাল যা ঘটেছিল সেই বিষয়ে আমি আজ সকালে আসতে একটু অনিচ্ছুক ছিলাম, কারণ আমি সত্যি এক ধরনের ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি খুব একটা এর মতো অনুভব করি না, কিন্তু আমি এখানে এসে ঠিক আছে, আমি যথাসাধ্য চেষ্টা করব। গত রাতে আমি ভাই এবং বোন সৎম্যানের সঙ্গে ছিলাম, যেমন আমরা এখানে জানি, গির্জার ট্রাস্টিদের একজন, আর তার স্ত্রী আমাকে এবং আমার স্ত্রীকে দেখতে এসেছিলেন। আর আমরা ফিনিক্সে এবং এর আশপাশে আসন্ন সভাগুলির বিষয়ে কথা বলছিলাম, যদি এটি প্রভুর ইচ্ছা হয়। আর আমরা প্রায় 10:30 পর্যন্ত ছিলাম আমার অনুমান, আর আমি 11:00 কাছাকাছি সময়ে ঘুমোতে গিয়েছিলাম। আর রাতে কোন সময় আমি একটি স্বপ্ন দেখলাম, আর এই স্বপ্নে আমি এমন একজনকে দেখেছি যিনি আমার বাবা হওয়ার কথা ছিলেন, একজন বিশাল ব্যক্তি, শুধু প্রতিনিধিত্ব করছেন রূপক ভাবে বলতে গেলে আমার বাবাকে। আমি একজন মহিলাকে দেখেছি, আমার মায়ের মতো দেখতে ছিলেন না, কিন্তু তবুও তার আমার মা হওয়ার কথা ছিল। আর এই ব্যক্তি যার বাবার মতো হওয়ার কথা ছিল, এই মহিলার স্বামী তার সঙ্গে নিষ্ঠুর ভাবে দুর্ব্যবহার করছিল, এতটা যে তার কাছে একটি বড় কাঠের খণ্ড ছিল, আর সে তাকে এইভাবে ধরে এই কাঠের খণ্ড দিয়ে আঘাত করত, আর সেই মহিলাটি পড়ে যায় এবং নিচে চলে যায়, আর তারপর কিছুক্ষণ পরে সেই মহিলাটি আবার ফিরে আসে, আর সেই পুরুষটি চলাফেরা করতে থাকে তাকে আবার আঘাত করার জন্য একটি ধারণা নিয়ে, সে তাকে আবার আঘাত করবে। আর আমি দূরে দাঁড়িয়ে এটা দেখছিলাম। অবশেষে আমি এই বিষয়ে বিরক্ত হয়ে যাই, আর আমি এই ব্যক্তির থেকে অনেকটা ছোট ছিলাম, আমার বাবার মতো হওয়ার কথা ছিল, তাই আমি তার কাছে গেলাম, আর তার মুখে আমার আঙ্গুল দিলাম, আমি বললাম তাকে আর আঘাত করবে না, দেখুন। আর যখন আমি সেটা করি, কিছু ঘটতে শুরু করে, আমার বাহু স্পন্দিত হতে শুরু করে, আর আমি বৃহৎ বড় পেশি বাহুল হয়ে যাই, আমি এমন পেশি কখনো দেখিনি। আর আমি লোকটিকে কলার ধরে বললাম, তাকে আর আঘাত করবেন না, যদি আপনি করেন, যদি আপনি তাকে আবার আঘাত করেন, তবে আপনাকে আমার সাথে মোকাবিলা করতে হবে। আর লোকটি আমাকে দেখে ভয় পেয়ে গেল, আর সেই মহিলাটিকে একা রেখে গেল। আমি ঘুম থেকে উঠলাম, ঠিক আছে, সেখানে শুয়ে এক মুহূর্তের মধ্যে অবশ্যই এর ব্যাখ্যা চলে আসে। এটা ছিল অবশ্যই সেই মহিলা, রূপক ভাবে বলতে গেলে হলো সেই মণ্ডলী, যিনি হলেন এক ধরনের মা। সেই পিতা হলো তার উপর ধর্ম সম্প্রদায় যা মণ্ডলীর উপর কর্তৃত্ব করে, যেমন স্বামী স্ত্রীর উপর। আর এই ধর্ম সম্প্রদায়গুলি এই মণ্ডলীকে আঘাত করে, এমনকি তাকে তার পায়ে উঠতে দেয় না। যখন সে উঠে দাঁড়ানোর বা কিছু করার চেষ্টা করে, তারা সেখানকার লোকেরা ধর্ম সম্প্রদায় তাকে আঘাত করে। আর এর অর্থ হলো কিছু বিশ্বাসের পেশি এখানে রাখা, যাতে আমার আঙ্গুল সেখানে আটকে থাকে। আর বলছেন, তুমি আমার সঙ্গে মোকাবিলা করছো, দেখুন, কারণ সেখানে কিছু লোক আছে যারা ঈশ্বরের অন্তর্গত। আর সেটা ঠিক ছিল সেই বিষয়ে। আমরা প্রায় 2 ঘন্টা অথবা 3 ঘন্টা জেগেছিলাম, আমি অনুমান করি। আর আমার মেয়ে, তাদের মধ্যে একজন রেবেকা, সেখানে সে লুইসভিলের মেথডিস্ট হাসপাতালে কাজ করে, ও নার্স প্রশিক্ষণের অপেশাদার রূপ, এটা ক্যান্ডি স্ট্রাইপার তারা তাদের বলে, অথবা এরকম কিছু। আর সে, তারা তাকে সেদিন সকালে আসার জন্য ডেকেছিল, আর এটাই আমাকে উঠিয়ে দিয়েছিল। আর এটা খুব ভোরে, আর সে এখানে অন্য বিদ্যালয়ের সহকর্মীর সঙ্গে, তারা সেখানে একসঙ্গে কাজ করেন, আর তাদের লুইসভিলে নিয়ে যাচ্ছিলাম। তাদের 10:00 সেখানে উপস্থিত হতে হয়েছিল, আর স্ত্রী ভাবছিলেন কেন তিনি সবার ঘরে যেতে পারছেন না। আমি এটা লক করে রেখেছিলাম। এখন আমার জীবনে অনেক কিছু হওয়ার ছিল, কিন্তু আমার কাছে এমন কিছু ছিল না। আমি একটি অর্ধচেতন অবস্থার মধ্যে গিয়েছিলাম, আমি এর ব্যাখ্যা জানি না, আমি আমার জীবনে এর মতো কিছু পাইনি, কিন্তু আমার আগে আপাত দৃষ্টিতে আমি বুঝতে পেরেছিলাম যে এটি একটি দর্শন এবং আমি সেই দর্শনে ছিলাম। কিন্তু আমি আমার ছেলে জোসেফের সঙ্গে কথা বলছিলাম, যা সেই সময় সে কক্ষে ছিল না, কিন্তু একরকম ঠিক যেমন এটি আমাকে আঘাত করেছিল, আমি জোসেফের সঙ্গে কথা বলছিলাম। আর আমি উপরে তাকালাম আর পিরামিডের আকারে আমার সামনে দাঁড়িয়েছিল ছোট ছোট পাখি, আধা ইঞ্চের মতো লম্বা, আর তারা উপরে ছিল অঙ্গের উপর, সেখানে বলতে পারেন তিনটি বা চারটি, তারপর পরবর্তী অঙ্গে সম্ভবত আট বা দশটি ছিল, আর নিচে পনেরো অথবা কুড়িটি ছিল। আর তারা ছোট যোদ্ধা ছিল কারণ তাদের পালক প্রহত ছিল, আর দেখে মনে হচ্ছিল তারা আমার সাথে কথা বলার চেষ্টা করছে, কিছু বলছে। আর আমি পশ্চিমে ছিলাম আপাত দৃষ্টিতে টিউশন অ্যারিজোনার আশেপাশে, আর পাখিরা পূর্ব দিকে তাকিয়েছিল, আর আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, বলার চেষ্টা করছিল, দেখে মনে হচ্ছিল তারা আমাকে কিছু বলার চেষ্টা করছে। আর তাদের ছোট পালক ছিল, সব প্রহত হয়েছিল ইত্যাদি, তারা বেশ ভালো যুদ্ধে আহত ছিল। তারপর হঠাৎ করে একটি পাখি অন্য পাখির স্থান নিতে শুরু করে এইভাবে লাফিয়ে, আর তারা ছোট পাখিরা দ্রুত চলে গেল, পূর্ব দিকে উড়ে গেল। আর যখন তারা তা করেছিল তখন সেখান থেকে একটি বড় পাখি আসে, কপোতের মতো, একটি তীক্ষ্ণ ডানাযুক্ত, আর তারা একটি ঝাঁকে আসে দ্রুত, ছোট পাখির চেয়ে আরো দ্রুত, পূর্ব দিকে উড়ে যায়। আর আমি তখনও আমার দুটি চেতনা একসাথে, আমি জানতাম আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আমি জানতাম আমি অন্য কোথাও ছিলাম, দেখুন, আর আমি ভাবলাম এখন এটি দর্শন, আর এর অর্থ কি আমাকে শিখতে হবে। আর পাখিদের দ্বিতীয় দলটি আসার সঙ্গে সঙ্গে আমি পশ্চিমের দিকে তাকালাম, আর দেখতে পিরামিডের মতো, প্রতিটি পার্শ্বে দুটি এবং শীর্ষে একটি। আমার জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী পাঁচজন স্বর্গদূত আসেন, এত ভয়ঙ্কর গতি আমি কখনো দেখিনি। তাদের মাথা পিছনে এবং তাদের তীক্ষ্ণ ডানা দ্রুত যাত্রা করছেন, আর সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি আমাকে আঘাত করে এইভাবে, যতক্ষণ না এটা আমাকে মাটি থেকে উপরে তুলে নিল, মাটি থেকে উপরে। আমি জোসেফকে এখনো কথা বলতে শুনতে পাচ্ছিলাম, আর শব্দ বাধা ভেঙে ফেলার মতো আওয়াজ, যেন একটি বিশাল গর্জন চলে গেল দূরে দক্ষিণে। আর যখন আমাকে উপরে তোলা হলো, আর সেখানে স্বর্গদূতদের এত ভয়ঙ্কর গতি ছিল, আর আমি এখন তাদের দেখতে পাচ্ছি, দেখুন, যখন তারা আসছিল সেই আকারে এইভাবে ঠিক আমার মধ্যে প্রবেশ করছে। এখন স্বপ্ন নয়, এখন না, আমি ঠিক সেখানে ছিলাম, এখনকার মতো সজাগ ছিলাম, দেখুন, কিন্তু এখানে এটা আসে, আর তারা এতটাই দ্রুত ছিল যতক্ষণ আমি ভেবেছিলাম। যখন এটি উপরে উঠে যায়, আমি সেই বিস্ফোরণটি শুনেছিলাম যেমন অথবা একটি বিস্ফোরণের মতো যা বেরিয়ে গিয়েছিল, একটি শব্দ বাধার মতো। আর যখন এটা হয়ে গেল, আমি ভাবলাম ঠিক আছে, এর অর্থ অবশ্যই এই যে আমাকে হত্যা করার জন্য ঠিক করা হয়েছে, দেখুন, কোন এক বিস্ফোরণে। আর আমি যখন আমি এই বিষয়গুলি নিয়ে ভাবছিলাম, আমি ভাবছিলাম না, এটা সেটি হবে না, কারণ যদি এটি একটি বিস্ফোরণ হয় তবে এটি জোসেফকেও নিত, কারণ সে সেখানে আছে, এখনো কথা বলছে, ভাবছে আমি সেখানে আছি, আমি তার কথা শুনতে পাচ্ছি, এটা সেটা ছিল না। এখন এটি সব এখনো দর্শনে আছে, এটা ছিল না, দেখুন, এটা দর্শনে ছিল। আর তারপর একযোগে যখন আমি বুঝতে পারলাম যে আমি, তারা আমার চারপাশে ছিল, আমি তাদের দেখতে পারিনি, কিন্তু আমাকে তাদের একটি পিরামিডের এই নক্ষত্র মণ্ডলে নিয়ে আসা হয়েছিল। স্বর্গদূতদের এই নক্ষত্র মণ্ডলের ভিতরে পাঁচজনের, আর আমি ভাবলাম এখন মৃত্যুর দূত একজন হবেন, পাঁচটি অনুগ্রহ হবে, আমি এটা ভাবছিলাম। আমি ভাবলাম, ও, এটা আমার বার্তা নিয়ে আসছে, এটা আমার দ্বিতীয় পরমক্ষণ, তারা আমার কাছে প্রভুর বার্তা নিয়ে আসছে। আর আমি আমার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম যতটা সম্ভব জোরে, হে যিশু, আপনি আমাকে দিয়ে কি করতে চান? আর যখন আমি করলাম, এটা আমার কাছ থেকে দূরে চলে গেল। আমি তখন থেকে ঠিক অনুভব করিনি, দেখুন, আমি গতকাল সারাদিন আমাকে বাড়িতে থাকতে হয়েছিল, প্রায় নিজের পাশে বোধ করছিলাম, আমি মন পরিষ্কার করতে পারিনি, আর প্রভুর মহিমা এবং শক্তি আমি অসার ছিলাম। যখন এটা আমাকে ছেড়ে চলে যায়, আমি আমার হাত ঘষার চেষ্টা করছিলাম, আর আমি ভাবলাম আমি শ্বাস নিতে পারছি না। আর আমি চারপাশে চলাফেরা করলাম মেজের উপর সামনে পিছনে। আমি ভাবলাম এর মানে কি প্রভু, এর মানে কি। তারপর আমি থামলাম, আমি বললাম প্রভু ঈশ্বর আপনার দাস, আমি বুঝতে পারছি না কেন, এটা কি ছিল, এটা প্রকাশ করুন প্রভু। ঠিক আছে, আমি আপনাকে বলতে পারবো না যখন আমি বলি প্রভুর শক্তি, এটা ব্যাখ্যা করার কোনো উপায় নেই। আপনি এখানে যা অনুভব করছেন তা নয় আশীর্বাদে, এটা প্রভুর আশীর্বাদ, এটি একটি পবিত্র। ও আমার, এটা এমন কিছুর বাইরে যা একজন মানুষ কল্পনা করতে পারে, দেখুন। আর এটা আমাকে উদ্বিগ্ন করছিল, সত্যি উদ্বিগ্ন করছিল। এটা একটি আশীর্বাদ নয়, এটা একটা উদ্বিগ্নতা। আপনি সমস্যায় আছেন, দেখুন এটা সেটা। যদি আপনি করতে পারেন, যদি আমি এমন কোন পথ খুঁজে পাই যাতে আমি লোকদের বলতে পারি এটা কি, অথবা এটা কি, এর অনুভূতি কেমন ছিল, এটা এখানে বসে থাকার মতো নয়, আনন্দ করতে চাওয়া, এটা এমন কিছু যা আপনার প্রতিটি স্নায়ুকে শুধু, এটা ভয়ের অধিক, এটা ভয়কে ছাড়িয়ে যায়। এটা একটি পবিত্র শ্রদ্ধা, এটা ব্যাখ্যা করার কোন উপায় নেই। এমনকি আমার সম্পূর্ণ পিঠ, আমার মেরুদণ্ডের উপরে নিচে, আমার আঙ্গুলের মাধ্যমে, আমার পায়ে এবং পায়ের আঙ্গুলের উপরে নিচে, আমার সমস্ত সত্তা অসার হয়ে গিয়েছিল। দেখুন, ঠিক আপনি পৃথিবী থেকে কোথাও চলে গেছেন। আর এটা আমাকে ছেড়ে চলে যাচ্ছিল ধীরে ধীরে। আর আমি সদাপ্রভুকে বললাম, হে ঈশ্বর, আপনি কি আমাকে জানাবেন। আমি অনুমান করি যে সেটি পুনরায় এত শক্তিশালী হয়ে কাছে এসেছিল যখন আমি সুইজারল্যান্ডের জুরিখে ছিলাম, সেই সময় যখন তিনি আমাকে সেই জার্মান ঈগলকে দেখিয়েছিলেন, ইংরেজ আশ্বারোহীকে আফ্রিকার মধ্যে দিয়ে নেমে আসতে দেখেছিলেন। আর তিনি বললেন, কেননা সকলে পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। আর আমি প্রভুর কাছে ক্রন্দন করছিলাম আমাকে সাহায্য করার জন্য। আর আমি চেয়েছিলাম তিনি যেন আমাকে ব্যাখ্যা দেন, কারণ আমি ভাবছিলাম যদি এর অর্থ হয় যে আমি চলে যাচ্ছি, আমাকে হত্যা করা হবে, আর যদি এটা হয়ে থাকে, আমি এই বিষয়ে পরিবারকে কিছু বলতে চাচ্ছিলাম না, এটা আমার বাড়ি ফেরার সময়, কেন আমি শুধু বাড়িতে যাব, এটাই সব। কিন্তু যদি এর অর্থ হয় আমি পরিবারকে বলতে চাইনি তারা এই সম্পর্কে কিছু জানুক, শুধু এটা হতে দিন আর সেটা হয়ে যাবে। আমি বললাম, প্রভু আমাকে সাহায্য করুন, আমি পরিবারকে বলতে চাইনি। যদি আপনি, এটা আমার বাড়ির ডাক, ঠিক আছে আমি যাব, আপনারা দেখুন। আমি বললাম, আর আপনারা জানেন, আপনারা বলেন ঠিক আছে, আপনি দর্শনে যা বলেছেন, দর্শন যা বলেছে সে সম্পর্কে কেন আপনি ভাবেননি, কিন্তু আপনি তখন এই ধরনের বিষয়গুলি ভাবতে পারবেন না। আমি পারি না, যাই হোক। আর আমি ভাবলাম, আমি উত্তেজিত বিচলিত ছিলাম, কিভাবে চিন্তা করতে হয় আপনি জানেন না, আপনি চিন্তা করতে পারবেন না। আর আমি বললাম, স্বর্গীয় পিতা, যদি এর অর্থ এই হয় যে একটি বিস্ফোরণ আমাকে নিয়ে যাবে, ঠিক আছে আমাকে এখনই জানান, তাই আমি এই বিষয়ে কিছু বলবো না। আপনার মহিমা এবং শক্তি পুনরায় আমার উপর আসুক, আর আমাকে পুনরায় উপরে উঠান, অথবা আপনার মহিমা আমার উপর আসুক, আর তখন আমি তখন জানতে পারবো যে এর অর্থ কি, এর অর্থ কি ছিল, যেন আমি এটা আমার কাছে রাখতে পারি, আর কিছুই হয়নি। তাই তখন আমি বললাম, তাহলে প্রভু, যদি এর অর্থ হয় যে আপনি আমার কার্যের ভারের জন্য আপনার বার্তা বাহকদের পাঠাতে যাচ্ছেন, তাহলে আপনার শক্তি পুনরায় আসুক, এটার জন্য আমাকে ঘর থেকে বের করে দেয়। যদি আমি নিজের কাছে ফিরে এসেছি আমার হাতে আমার বাইবেল নিয়ে, তারপর দেখুন, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমাকে সাহায্য করার জন্য। আর যখন আমি করলাম, তিনি আমাকে শাস্ত্রে কিছু দেখিয়েছিলেন ঠিক সেখানেই। আর আমি ভাবলাম, এটা কি আসলে সেটা হতে পারে, আমি এটা কিভাবে করলাম। আর ও, আমি এই বিষয়গুলি ব্যাখ্যা করতে পারি না, আমি যা জানি এটা তার বাইরে। দেখুন, আমার স্ত্রী একজন খুব অদ্ভুত মহিলা, বিশ্বের সেরাদের মধ্যে একজন, কিন্তু কিছুক্ষণ আমি এই বিষয়ে কিছু বলিনি, আমি এগিয়ে গেলাম, সে জানতো যে কিছু একটা ঘটেছে। তাই যখন আমি তাকে বললাম, সে বলল, তুমি জানো বিল, আমি তোমাকে দেখেছি এবং শুনেছি এই অনেক বিষয়ে, বলল, তুমি জানো আমি তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করি। সে বলল কিন্তু সেটি সত্যি কিছু ছিল, এটা আপাত দৃষ্টিতে আমাকে নাড়া দেয় সেই বিস্ফোরণ এবং সেই স্বর্গদূতদের এইভাবে দ্রুত আগমন, তাদের মধ্যে পাঁচজন একসঙ্গে একটি নক্ষত্র মণ্ডলে, যেমন এই রকম, যেমন আমি এখানে পিরামিড এঁকেছিলাম। দেখুন, তারা দেখতে এক ধরনের দূরে, তারা কপোতের মতো দেখতে ছিল, আর তারা এই পথ থেকে ভিতরে আসছিল, আর তারা দেখতে এক দুই তিন চার এবং তারপরে উপরের দিকে একটি ছিল, দেখুন পাঁচটি তৈরি করে, আর তারা এমন গতিতে আসে সেখানে কিছুই নেই, কোনো জেট বিমান নেই, সেটির সাথে অন্য কোনো কিছুর তুলনা করা যায় না। আর আমি শুধু তাদের দেখতে পাচ্ছি, আর তাদের মাথা একরকম একদিকে ঘুরিয়েছিল, সেই ডানাগুলি পিছনে ছিল পূর্ণ সাজোয়া, আর তারা এখানে আসে তাই এরকম ঠিক নিচে আসে, আর আমাকে ঠিক তাদের নক্ষত্র মণ্ডলের এই পিরামিডে নিয়ে যায়। আমি দেখলাম আমি মাটির থেকে উপরে ছিলাম, আমি ভেবেছিলাম হয়তো আমি শুনতে পেলাম দূর থেকে সেই গর্জনটি, একটি বিমানের মতো যখন এটি শব্দ বাধা অতিক্রম করে, আপনারা এটি শুনেছেন, ঠিক একটি দূরের গর্জনের মতো। আমি ভাবলাম এর মানে এখন হতে পারে, যখন এখন এই দর্শন আমাকে ছেড়ে চলে যায়, যে আমি একটি বিস্ফোরণ অথবা অন্য কিছু দ্বারা নিহত হতে যাচ্ছি। আমি ভাবলাম আমি এখানে, আমাকে উপরে তোলা হয়েছে, তারা এখানে কোথাও আছে, আমি এখানে আছি, স্বর্গদূতদের এই পিরামিড এখানে, কিন্তু আমি জানি না, হয়তো প্রভু আমাকে বাড়িতে নিয়ে যেতে আসছেন। তারপর আমি জোসেফকে সেখানে বলতে শুনলাম, বাবা, ভাবলাম না যদি সেটাই হয় তাহলে এটা তাকেও নিয়ে যেত। তারপর কিছু বলল, তুমি মনে রাখবেন আমি অপেক্ষা করছি এমন একটি বার্তার জন্য, দেখছি এমন কিছু যার আমি সবসময় অপেক্ষায় ছিলাম। আর সেই দর্শন অন্যদিন, আপনারা জানেন যেমন আমি খুব বেশি দিন আগে এখানে পেয়েছিলাম, কি ঘটতে যাচ্ছে আমাকে সে সম্পর্কে বলেছিল, কিভাবে আমি প্রচার করছিলাম সূর্য থেকে এই স্থানে। আর তারপর তিনি বললেন, এখন মনে রাখবেন দ্বিতীয় পর্বটি এখনো আসেনি। আমি ভাবলাম সেখানে একটি বার্তা থাকবে, এখানে আমার বার্তা মনে আছে, সেই শীর্ষ প্রস্তরে উন্মোচন, যেখানে সেই সাতটি রথ এবং মুদ্রা যা ঈশ্বরের বাক্য লেখা নেই, মনে আছে? আর এটা আমাকে সেই পিরামিডে নিয়ে যায়। আর জুনি জ্যাকসন, যদি আপনি এখানে থাকেন, সেই স্বপ্নটি যা আপনি আমাকে দিয়েছিলেন বেশি দিন আগে নয়, আমি আজ সকালে এটা বলবো না, আপনি তাই ঈশ্বর এত নিখুঁত ছিলেন, আর আপনাকে ব্যাখ্যা না দেওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন, কারণ আমি কিছু চলমান দেখছি। জেটি একই জিনিস, দেখুন, আর আমি সেটা জানতাম। আর বোন কলিংস ঠিক একই, দেখুন, আর তাদের মধ্যে ছয়টি সরাসরি একই জিনিসের দিকে নিয়ে যায়। আর তারপর যে দর্শনটি আমি আপনাদের সবাইকে বলেছিলাম কয়েক বছর আগে, এটি ঠিক অন্যদিন ঘটেছিল, দেখুন সেটা ঘটবে, আর এটা সেখানে ঠিক বাস্তবায়িত হচ্ছে, সবকিছু ঠিক সেখানে বাস্তবায়িত হচ্ছে। এটা কিছু চলমান বিষয়, আমি জানি না এটা কি, ঈশ্বর আমাকে সাহায্য করুন, এটাই আমার প্রার্থনা। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমরা নশ্বর, আর আমরা আজ সকালে এখানে দাঁড়িয়ে আছি, আর প্রভু আপনি আমাকে পাঠিয়েছেন এই ছোট্ট পালের এবং এই মণ্ডলীর নেতৃত্ব দেওয়ার জন্য, আর আমি আমার শেষে আছি, আমি জানি না কোন পথে কি কোথায় আসছে, কিন্তু আমি এই একটি বিষয় জানি যে আপনি বলেছিলেন যে আপনি তাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে, যাহারা আপনাকে প্রেম করে এবং আপনার সংকল্প অনুসারে আহুত। আমি আপনার কাছে প্রার্থনা করি ঈশ্বর, যেন আপনার মহান করুণার হাত আমাদের উপর থাকে। আমরা সত্যি জানি যে আপনি ঈশ্বর, আর আমরা জানি যে আপনি এমন নন যিনি চলে যাওয়ার দিনে জীবিত ছিলেন, কিন্তু আপনি আজও জীবিত আছেন, আপনি সর্বদা ঈশ্বর ছিলেন, আপনি সর্বদা ঈশ্বর হবেন, আপনি সময়ের আগে ঈশ্বর ছিলেন, আর যখন আর সময় থাকবে না তখনও আপনি ঈশ্বর থাকবেন, আপনি তখনও ঈশ্বর থাকবেন। আর আমরা আপনার হাতে প্রভু, আমরা শুধুই মৃত্তিকা আর আপনি কুম্ভকার কুমোর। আমাদের জীবনকে গঠন করুন প্রভু এমন ভাবে যা আপনাকে সম্মান করার জন্য সর্বোত্তম সেবা কার্য পাই, এটা প্রদান করুন পিতা। আমরা আপনার হাতে রয়েছি, আমাদের এখানে নিজেদের আনার কোন উপায় ছিল না, অথবা আমরা জানি না কিভাবে আমরা বাইরে যাব। প্রভু আপনি আমাদের জীবন প্রদান করুন, আর আপনার কাছে আমরা আমাদের জীবন আপনাকে ফিরিয়ে দিই, আর তাতে আপনি আমাদের বিনিময়ে অনন্ত জীবন দিয়েছেন। আমাদের বিশ্বাসী একটি শ্বাস নেয় আমাদের সত্তার মধ্যে, আর আমরা এর জন্য আপনাকে ভালোবাসি, কারণ আমরা জানি যে একদিন আমরা আপনাকে দেখতে পাব এবং আপনি আপনার মহিমাতে থাকবেন, আর আমরা তাকে দেখব, আর আমরা সেই বাক্যগুলি শুনতে আগ্রহী। এটা ভালো হয়েছে, আমরা উত্তম ও বিশ্বস্ত দাস। আপন প্রভুর আনন্দের সহভাগী হও। জগতের প্রত্যানাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে সেই সময় পর্যন্ত হে ঈশ্বর, যখন আমরা সকলে মিলিত হই, আমাদের পরিচালনা করুন। আমরা আপনার দাস, আর আমরা আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করি। এই শক্তিশালী দর্শন প্রভু আপনার দাসের জন্য খুব বেশি। আমি কি করব জানি না। আমি জানি তারা আসে, আর আমি শুধু বলতে পারি আমি যা দেখেছি আর কি বলা হয়েছে। আর কখনো কখনো এটা আমাকে ভীত করে প্রভু, আর আমি ভাবিত হই কি করব। তারপর আমি বাইবেল নিই এবং সেখানে পড়ি যে সেদিন মন্দিরে যিশায় কেমন অনুভব করেছিলেন যখন তিনি সেই স্বর্গদূতদের দেখেছিলেন তাদের পায়ের উপর ডানা নিয়ে। আশ্চর্যের কিছুই নেই যে তিনি চিৎকার করেছিলেন, হায় আমি নষ্ট হইলাম, কারণ আমার চক্ষু প্রভুর মহিমা প্রত্যক্ষ করিয়াছে। আর তখনই ভাববাদী চিৎকার করে বললেন, মন্দিরের শুচি হওয়ার পর যখন স্বর্গদূত চিমটি নিয়ে জ্বলন্ত অঙ্গার নিয়ে তার ঠোঁটের উপর রাখলেন, যখন তিনি স্বীকার করলেন যে তিনি অশুচি ঠোঁটের একজন মানুষ এবং অশুচি লোকদের সাথে বসবাস করছেন, তবুও তিনি একজন ভাববাদী ছিলেন, সেই দূত চিমটা নিয়ে তার ঠোঁটে জ্বলন্ত অঙ্গার দিয়ে তাকে শুচি করলেন আর বললেন, এখন যাও ভাববাণী বলো। প্রভু ঈশ্বর যিশায় চিৎকার করেছিলেন, আমি এখানে প্রভু আমাকে পাঠান। যখন তিনি বলেছিলেন আমাদের পক্ষে কে যাইবে সেই দুষ্ট ও ব্যভিচারী প্রজন্মের জন্য, হে ঈশ্বর এটা আবার পুনরাবৃত্তি করুন, এটা আবার আসুক। হে প্রভু পবিত্র আত্মাকে শোধক অগ্নি দিয়ে পাঠান। কারণ আমি স্বীকার করি আমি একটি অশুচি ঠোঁট এবং এই পৃথিবীতে এখানে অশুচি লোকদের সঙ্গে বাস করি, আর আমরা আপনার দৃষ্টিতে অশুচি প্রভু। কিন্তু ও পবিত্র আত্মা, শোধক করার শক্তি প্রেরণ করুন, আমাদের শুদ্ধ করুন। হে প্রভু আপনার দাসকে শুদ্ধ করুন প্রভু।
Speak, Lord. Your servant is listening.
আর তারপর কথা বলুন প্রভু, আপনার সেবক শুনছেন। আমি সেই রব শুনতে আগ্রহী, আমি আপনার। আমাকে ব্যবহার করুন প্রভু, আপনি যেমন উপযুক্ত মনে করেন। যখন আমি আপনার বেদির উপর নিজেকে রাখি, পবিত্র আত্মা আমাকে পরিষ্কার করুন প্রভু, আর অভিষেক করুন এবং প্রেরণ করুন প্রভু। যদি আপনি চান কেউ সেখানে যান, যদি এটা এই ঘটিকায় হয় এবং এই সময়, আমি জানি না প্রভু, আমি জানি যে আমি সেই স্বর্গদূতদের দেখেছি, আর আপনি জানেন যে সেগুলি ঠিক সত্য। আর আমি প্রার্থনা করি প্রভু, হায় আমি নষ্ট হইলাম, তাই আমাকে সাহায্য করুন। আর এখন এই লোকদের আশীর্বাদ করুন। আর আমরা আজ এখানে আছি আমাদের প্রভুর জন্মের এই উদযাপন সময়ের ঠিক আগে। আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের সাহায্য করবেন। আর আজ সকালে আপনার দাস আমাদের ভাই নেভিল অনুভব করছেন যে হয়তো এটি এমন সময় যখন তার কিছু মুহূর্ত বিশ্রাম নেওয়া উচিত, আর হয়তো আমার কথা বলা উচিত। আর আমি প্রার্থনা করি যে আপনি এখন আমাকে সাহায্য করবেন। এখানে যারা আছেন প্রভু, এবং আমাদের সকলকে আপনার প্রয়োজন রয়েছে, তাই আমরা এখন প্রার্থনা করি যে আপনি আমাদের আশীর্বাদ করবেন যখন আমরা আপনার বাক্য পাঠ করি এবং কিছু সময়ের জন্য ধ্যান করি। আপনার আত্মাকে আমাদের উপর আসতে দিন প্রভু, আর আমাদের পরিষ্কার করুন এবং আমাদের আগুনে রাখুন পবিত্র আত্মা দিয়ে, ঈশ্বরের বার্তা দিয়ে, বেদী থেকে সতেজ। একটি মৃত বিশ্বকে কাঁপানোর জন্য মহান চিরন্তন ঈশ্বরের কাছে আসার আগে, কারণ আমরা যিশুর নামে তার প্রিয় পুত্র এবং আমাদের ত্রাণকর্তার নামে এই প্রার্থনা করি, আমেন। এখন আমি এখানে কিছু শাস্ত্রের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং কয়েকটি মন্তব্যে যা আমি লিখে রেখেছি। আর আমি বিশ্বাস করি ডক অথবা বিলি অথবা তাদের একজন আমাকে বলেছেন বাচ্চাদের জন্য একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে চান, তারা এর জন্য কিছু উপহার নিয়ে এসেছেন। তোমরা ছোটরা যারা সবেমাত্র তোমাদের রবিবারের বিদ্যালয় থেকে বেরিয়ে এসেছো, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো। আমরা এখান থেকে যা বলি তা তোমাদের জন্য একটু গভীর হতে পারে, কিন্তু তোমরা কয়েক মিনিটের জন্য মা আর বাবার সঙ্গে বসে থাকো, আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। এখন গীতসংহিতায় ৮৯তম গীতসংহিতা আমি 89তম গীত সংহিতার একটি বা দুটি পদ পড়তে চাই। আমি গীত সংহিতা 89 অধ্যায়ে 50, 51, 52 পদ পড়ার চেষ্টা করছি। এখন আপনারা কি পিছনে সকলে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, যদি পারেন আপনার হাত উপরে তুলুন যেন আমি কোনটি, এই মাইকগুলো কি কাজ করছে? এটা কি ভালো নাকি এটা? এটা এটা ঠিক এখানে, এই দুটির পাশে। ঠিক আছে, আমি জানি না তারা এটি রেকর্ড করতে যাচ্ছেন কিনা। আজ সকালে এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। কিন্তু এখন ভুলে যাবেন না, আপনাদের সকল বন্ধুদের নিয়ে আসুন। আর আমি চাই আপনারা নিশ্চিত হন, প্রায় আগামী রবিবারে সবাই যোগ দেওয়ার চেষ্টা করুন। তারা শীঘ্রই এখানে মণ্ডলীর কাজ শেষ করবে আমি মনে করি, আর আমি এর জন্য তখন ফিরে আসব, সে সপ্ত মুদ্রা প্রচার করব, যদি এটা ঈশ্বরের ইচ্ছা হয়। এখানে শাস্ত্র থেকে গীত সংহিতা পুস্তকে 89তম অধ্যায় 50তম পদ থেকে শুরু করে এখন বাক্য পাঠে মনোযোগ দিন। হে প্রভু, তোমার দাসগণের প্রতি কৃত তিরস্কার স্মরণ করো। আমি বলবান জাতিসমূহের তিরস্কার নিজ বক্ষস্থলে বহন করি। হে সদাপ্রভু, তোমার শত্রুগণ তিরস্কার করিয়াছে, তোমার অভিষিক্ত লোকেরা পদচিহ্নকে তিরস্কার করিয়াছে। ধন্য সদাপ্রভু চিরকালের জন্য। আমেন, আমেন। আমি আপনাদের সাথে কয়েক মুহূর্তের জন্য কথা বলতে চাই। আমি চাই আপনারা এটি প্রথমে চিহ্নিত করুন এবং এটি বারবার পড়ুন, সত্যি ভালো করে। হয়তো এটা এই মুহূর্তে আবার পড়া উচিত। এখন মনোযোগ দিয়ে শুনুন, দেখুন। হে প্রভু, তোমার দাসগণের প্রতি কৃত তিরস্কার স্মরণ করো। আমি বলবান জাতিসমূহের তিরস্কার নিজ বক্ষস্থলে বহন করি। হে সদাপ্রভু, তোমার শত্রুগণ তিরস্কার করিয়াছে, তোমার অভিষিক্ত লোকেরা পদচিহ্নকে তিরস্কার করিয়াছে। ধন্য সদাপ্রভু চিরকালের জন্য। আমেন আর আমেন। এটা মনোযোগ সহকারে অধ্যয়ন করুন, যেমন দাউদ এটা বলেছিলেন। আমি একটি পাঠ্যের জন্য ব্যবহার করতে চাই, এটা খুব অদ্ভুত, যদি একটি খ্রিসমাসের পাঠ্য আবার। কিন্তু যেমন আমি গত রবিবার একটি অদ্ভুত পাঠ্যের উপর প্রচার করেছি, আমি ভুলে গেছি এটা কি ছিল। এটা ছিল, ক্ষমা করবেন, সেই পতন, পৃথিবী ভেঙে যাচ্ছে। এখন আমি একটি পাঠ্যের জন্য ব্যবহার করতে চাই এই রবিবার, বাক্যের কারণ হেতু তিরস্কার। এখন আমাকে আবার পুনরাবৃত্তি করতে দিন, সত্যি ভালো করে, বাক্যের কারণ হেতু তিরস্কার। ঈশ্বরের একটি সময় আছে এবং সেই সময়ের জন্য একটি কারণ, তার সমস্ত বাক্য পূর্ণ করার জন্য। ঈশ্বর ঠিক জানেন তিনি কি করতে যাচ্ছেন, আমরা জানি না। আমাদের এটা গ্রহণ করতে হবে যেমন তিনি আমাদের প্রদান করেন। কিন্তু তিনি জানেন, তিনি যা করার পরিকল্পনা করেছেন তাতে কিছু ভুল হবে না, এটা সব ঘটতে হবে। সেখানে কখনো কখনো রুক্ষ এবং কঠিন বিষয় থাকে, শুধুমাত্র উদ্দেশ্যের প্রকৃত সত্যিকারের প্রকৃতি বের করে আনার জন্য। আপনারা জানেন, বৃষ্টির জন্ম হয় একটি খাঁজ কাটা এলোমেলো বজ্রপাত যুক্ত মেঘ গর্জন যুক্ত আকাশে, আর বৃষ্টি না হলে আমরা বাঁচতাম না। কিন্তু আপনি দেখুন, বৃষ্টি আনতে কি লাগে, বজ্রপাত, বজ্রবিদ্যুৎ, ঝলকানি, ক্রোধ, আর সেখান থেকে বৃষ্টি আসে। একটি বীজকে অবশ্যই মরতে হবে, পচে যেতে হবে, কলুষিত হতে হবে, গন্ধ হবে এবং পৃথিবীর ধুলায় ফিরে যাবে নতুন জীবন নিয়ে আসার জন্য। সোনাকে আঘাত করতে হয় উল্টে পাল্টে, সামনে পিছনে, এবং আঘাত করতে হয় যতক্ষণ না এর সমস্ত ময়লা বের হয়ে যায়, কারণ এটা চকচক করে না, কারণ লোহার পাইরাইট, যা বোকার স্বর্ণ নামে পরিচিত, প্রকৃত সোনার মতো চকচক করে। কিন্তু আপনি দুটিকে একত্রিত করুন, আপনি তাদের এক পাশে রাখুন, আপনি তাদের আলাদা করতে পারবেন না, কিন্তু তাদের একসাথে রাখুন, আপনি এটি বলতে পারবেন। আর প্রহারকারীকে সর্বদা আঘাত করতে হয় যতক্ষণ না সে তার নিজের রূপ সোনায় প্রতিফলিত হতে দেখে। আর ঈশ্বর একটি সময় নির্ধারণ করেন এবং তিনি যা কিছু করেন তার জন্য একটি উদ্দেশ্য রয়েছে। যারা প্রভুকে ভালোবাসেন এবং তার আহ্বান অনুসারে আহ্বান করা হয়, তাদের সাথে দুর্ঘটনাক্রমে কিছুই ঘটে না। দেখুন, আমরা পূর্ব নির্ধারিত, আর সবকিছু ঠিকঠাক কাজ করে সেই বিষয়টির জন্য, কারণ তিনি মিথ্যা বলতে পারেন না। আর তিনি বলেছেন যে এটি এমন ছিল যে সবকিছুরই তার সময় আছে, তার ঋতু আছে এবং তার নিজস্ব পথ আছে, আর ঈশ্বর প্রতিটি পদক্ষেপের পিছনে আছেন। আর কখনো কখনো আপনারা মনে করেন যে সবকিছু ভুল হচ্ছে, এটা আমাদের উপর নির্ভর করে, পরীক্ষা এবং বিস্ময়, সেই বিষয়গুলি আমাদের উপর চাপানো হয়, এটা পরীক্ষা, আমরা একটি কর্মের উপর কিভাবে প্রতিক্রিয়া দেখাবো তা দেখার জন্য। কিছু সময় আগে ভারমন্টে ভাই ফ্রেড এবং আমি নিউ ইয়র্কের পাশে স্যাম্পলেইন হ্রদের ওপারে গিয়েছিলাম, আর আমরা নিউ ইয়র্কের দিকে চলে গিয়েছিলাম। আর আমি সেই পাহাড়ে গিয়েছিলাম যেখানে হারিকেন পর্বতের উপরে, যেখানে আমি শিকার করতাম। আর সেখানে আমি স্মরণ করি যখন আমি হারিয়ে গিয়েছিলাম এবং কিভাবে ঈশ্বর আমাকে ফিরিয়ে এনেছিলেন শুধু পবিত্র আত্মার দ্বারা একটি ঝড়ের মধ্য দিয়ে। না হলে আমি মারা যেতাম, ধ্বংস হয়ে যেতাম। আর আমার স্ত্রী এবং বিলি মাইল দূরে একটি ছোট্ট ক্যাম্পে ছিলেন, আর আমি ঘুরে দাঁড়ালাম। আর সেখানে সামান্য তুষারের ভিতর দিয়ে আমরা গিয়েছিলাম বসন্তের শুরুতে ক্যাম্পে প্রবেশ করার জন্য। আর আমি সেখানে দাঁড়িয়ে ভাই ফ্রেডের সঙ্গে কথা বলছিলাম, আর পবিত্র আত্মা বললেন, নিজে বেরিয়ে এসো। আর আমি কিছুক্ষণ ঝোপের মধ্যে চলে গেলাম স্থানে। তিনি আমাকে বললেন, তোমার জন্য একটি ফাঁদ রাখা আছে, এখন সাবধান। কিন্তু তিনি আমাকে বলেননি কিভাবে কি। আমি ফিরে এসে ভাই ফ্রেডকে বললাম, অডিটোরিয়ামে সে রাতে গির্জায় গিয়ে লোকদের কাছে এটি ঘোষণা করেছিলেন, আর পরের রাতে এটা ঘটে যায়। আর তারপর সেখানে দাঁড়িয়ে যখন তিনি আমাকে বললেন কিছু উপহাসকারীদের বিষয়ে, তিনি বললেন, এটা তোমার হাতে রয়েছে, তাদের সঙ্গে করো, তুমি যা বলবে এখনই তা ঘটে যাবে। সেখানে এটি, সেখানে কেউ শ্রদ্ধাহীন, অধার্মিক, আর তারা সবাতে মজা করছিল আর উপহাস করছিল, একজন যুবক এবং একজন যুবতী, আর সে ভবনে তার সঙ্গে অশ্লীল প্রেম করার চেষ্টা করছিল। আর সকলের মনোযোগ যখন আমি প্রচার করার চেষ্টা করছিলাম, আর যুবতীর মাথা পিছনে টেনে তার কোলে উঠে আর তার মাথা পিছনে ফেলে দিয়ে তাকে চুম্বন করার চেষ্টা করে, আর সবাতে এইভাবে করতে থাকে, দৃষ্টি আকর্ষণ করতে থাকে। আর পবিত্র আত্মা বললেন, এখন তারা তোমার হাতে, তুমি তাদের সঙ্গে কি করবে। সেখানে একটি সম্পূর্ণ নিস্তব্ধতা ছিল, সবাই নিস্তব্ধ হয়ে গেল। আর আমি ভাবলাম, হে ঈশ্বর, আমাকে কি করতে হবে। তখন আমার মনে আছে, যদি এটা পবিত্র আত্মার সতর্কতা বাণী না হতো দুদিন আগে, আমি বললাম, আমি তোমাদের ক্ষমা করব। এখন তিনি আমাকে এটাই বলতে চেয়েছিলেন, দেখুন, কারণ সর্বোপরি আমি দোষী ছিলাম, হয়তো এর জন্য নয় কিন্তু দোষী, আর ক্ষুদ্র বিষয়ে দোষী হলো সমগ্রের জন্য। তাই আমি বললাম, আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি। আর এখন এখানে সাক্ষী বসে আছেন, তখন সেখানে ছিলেন, তারপর পবিত্র আত্মা পতিত হন। এখন আপনারা দেখুন, আমি বিশ্বাস করি যে এই সমস্ত বিষয়গুলির একটি অর্থ ছিল। আপনি একটি শক্তি দিয়ে কি করবেন, আপনি কিভাবে, দেখুন, একটি কর্মের প্রতিক্রিয়া, এমন কিছু যা একটি কাজ হিসাবে আসে, তাহলে আপনি সেই ক্রিয়াকলাপের প্রতি কেমন প্রতিক্রিয়া দেখান? আপনার কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? আপনি কি করবেন? আর হয়তো এই সব আমরা এখন যেখানে আছি সেখানে কাজ করছে, আমি জানি না, আমি বলতে পারি না, কিন্তু সেখানে সবসময় কিছু উপায় আছে। আর মনে রাখবেন, বাক্যের জন্য তিরস্কার, বাক্য সর্বদা একটি তিরস্কার বহন করেছে। সকল যুগ ধরে ঈশ্বরের অভিষিক্ত বাক্য সর্বদা অপমানিত হয়েছে। আর এই কারণেই এটা এত কঠিন লোকদের জন্য যারা বোঝেন না, সেই বিষয়ে জানা যে কিভাবে সেই তিরস্কার গ্রহণ করতে হয়। আপনারা কি মনে করতে পারেন যখন শিষ্যরা ফিরে এসেছিলেন এবং আনন্দিত হয়েছিলেন, কারণ তারা ভেবেছিল যে তারা তার নামের তিরস্কার সহ্য করার যোগ্য বলে বিবেচিত হয়েছে? তিনি বলেছেন, যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যীশুতে জীবন ধারণ করতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তাড়না ঘটিবে বাক্যের জন্য তিরস্কার। আপনার পরীক্ষা দেওয়ার জন্য, দেখার জন্য আপনাকে সর্বদা এই তিরস্কারের মুখোমুখি হতে হবে। প্রত্যেক ব্যক্তি যে খ্রিস্টের কাছে আসে তাকে প্রথমে শিশু প্রশিক্ষিত হতে হবে। সেই উদ্দেশ্যের জন্য ঈশ্বর আপনাকে নিযুক্ত করেছেন। আর মনে রাখবেন, যদি আপনি চুপ থাকতে পারেন, মনে রাখবেন, যদি তিনি আপনাকে এর জন্য ডেকে থাকেন, তবে এমন কিছুই নেই যা এটি ঘটতে বাধা দিতে পারে। যন্ত্রণার মধ্যে যথেষ্ট শয়তান নেই, কিন্তু ঈশ্বরের বাক্য প্রকাশ করা হবে। আপনি একটি উদ্দেশ্যের জন্য জন্মগ্রহণ করেছেন এবং কেউ আপনার স্থান নিতে পারবে না। আপনাদের কাছে ছদ্মবেশী এবং অন্য সবকিছু থাকতে পারে, কিন্তু তারা কখনোই আপনার স্থান নিতে পারবে না। ঠিক ঈশ্বরের বাক্য বিজয়ী হবে, এটা ব্যর্থ হতে পারে না। সেখানে প্রত্যেক খ্রিস্টানের দাঁড়ানো উচিত, সেটা জেনে। আর পরীক্ষা আসবে, আর আপনার কাছে সর্বত্র দেখা যাবে, কিন্তু মনে রাখবেন ঈশ্বরের একটি উদ্দেশ্য আছে আর এটা ঠিক কাজ করবে। এখন আসুন ঈশ্বরের বাক্য পরিপূর্ণ হওয়ার কিছু ঘটনা উল্লেখ করি। আর যারা তাদের যুগে বাক্য নিয়ে এসেছিলেন, আমি আত্মায় অনুভব করেছি, খুব বেশি দিন আগে নয় যে কেউ আমার সমালোচনা করছে, এটা হয়তো যেখানে টেপ চালানো হয়ে থাকে সবসময় এত কিছু উল্লেখ করার জন্য, ফিরে গিয়ে আমি যা বলছি তার উপর বাইবেলের চরিত্র বেছে নিন। ঠিক আছে, আমি এটি একটি উদ্দেশ্যে করি। বাইবেল বলে যে এই বিষয়গুলি লেখা হয়েছে যেন আমরা সেগুলি দেখতে পারি, আর এটাই একমাত্র উপায়, শিক্ষা ছাড়াই একমাত্র উপায় যা আমি করতে পারি তা হলো বাইবেল দেখে বলা। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কোথায় দাঁড়িয়ে আছে, এর দ্বারা কি ঘটেছে, যেখানে এটি ঘটেছে দেখুন, আর তারপরে আপনি নিজেকে সেখানে রাখুন। যেমন আমি প্রচার করছিলাম বেশিদিন আগে নয়, জাহাজে ছোট ছেলেটির বিষয়ে আপনারা জানেন, আর বৃদ্ধ অধিনাবিক মারা যাচ্ছিলেন, তিনি অসুস্থ ছিলেন, আর তিনি জিজ্ঞাসা করেছিলেন যে জাহাজে একটি বাইবেল নেই, আর তারা সেই ছোট ছেলেটিকে ধরলো যার কাছে বাইবেল ছিল, আর তিনি এসে যিশাইয় 53:5 পদটি পাঠ করেন, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আর তিনি বললেন, আমাকে বলতে দিন অধিনাবিক, আমার মা কিভাবে এটি পাঠ করতেন। বললেন, এখানে তিনি যেভাবে এটা লিখেছেন, তিনি উইলি প্রাইটের পাপের জন্য আহত হয়েছিলেন এবং তাকে উইলি প্রাইটের জন্য শাস্তি দেওয়া হয়েছিল, আর এই সমস্ত কিছু যা তিনি করেছিলেন উইলি প্রাইটের জন্যই ছিল, এটাই তার নাম ছিল। বৃদ্ধ অধিনাবিক বললেন, আমি এটা পছন্দ করি, আপনি কি এতে আমার নাম পড়তে পারেন? তিনি বললেন, আমি চেষ্টা করব, আর তিনি বললেন তিনি জন কোয়ার্টজের অপরাধের জন্য আহত হয়েছিলেন, জন কোয়ার্টজের অন্যায়ের জন্য তাকে আঘাত করা হয়েছিল, আর তার ক্ষত দ্বারা জন কোয়ার্ট সুস্থ হয়েছেন। তিনি বললেন, আমি এটা দেখতে পাচ্ছি, আর প্রভু তাকে সুস্থ করলেন। দেখুন, এতে আপনার নাম পড়ুন, তিনি উইলিয়াম ব্র্যানহামের অপরাধের জন্য আহত হয়েছিলেন, তাকে উইলিয়াম ব্র্যানহামের পাপের জন্য আঘাত করা হয়েছিল, তিনি আমার জন্য এটা করেছেন, আর তিনি আপনার জন্য এটা করেছেন, এতে আপনার নাম পাঠ করুন। ঠিক আছে, এইভাবে আমি আমার লোকদের কাছে শাস্ত্র নিয়ে আসতে চাই। তিনি অপরের জন্য যা করেছিলেন, যারা তাকে মান্য করেন, তিনি অপরের জন্য যা করেছিলেন সেই কারণের জন্য সেটি সত্য ছিল, আর তিনি অন্য কারোর জন্য যা করেছিলেন তা সেই কারণের জন্য অসত্য ছিল, তখন আপনি এতে আপনার নাম পাঠ করেন। আপনি যদি সেখানে থাকতেন আপনি কোন অবস্থান নিতেন? আর মনে রাখবেন, আপনি আজ একই ধরনের অবস্থান নেওয়ার বিশেষাধিকার পেয়েছেন। যখন নোহ সেই বাক্যের তিরস্কারের জন্য যা ঈশ্বর তাকে বলেছিলেন, নোহ সেখানে একটি তিরস্কার ছিল। নোহ একটি বৈজ্ঞানিক যুগে বাস করতেন, যেখানে একটি বৈজ্ঞানিক অর্জন ছিল যা তারা তৈরি করতে সক্ষম হয়েছিল, যা আমরা আজ তৈরি করেছি তার থেকে তারা অনেক এগিয়ে ছিলেন। তারা উজ্জ্বল, আরো বুদ্ধিমান ছিলেন, তাদের বিজ্ঞান আমাদের থেকে অনেক উন্নত ছিল। আর শুধু মনে রাখবেন, তিনি যে বাক্য প্রচার করেছিলেন তার তিরস্কারের সম্মুখীন তাকে হতে হয়েছিল।
120 years in the face of scoffers, their great scientific
120 বছর উপহাসকারীদের মুখে তাদের বৈজ্ঞানিক উপায় তাদের কাছে প্রমাণিত করেছিল যে আকাশে বৃষ্টি নেই।
But yet Noah had heard the word of the Lord.
Amen.
কিন্তু তবুও নোহ প্রভুর বাক্য শুনেছিলেন এবং এটি তাদের ধারণার বিপরীত ছিল। তাই তার জীবন বাঁচানোর আগে তাকে অবশ্যই দাঁড়িয়ে থাকতে হয়েছিল এবং এই উপহাসকারীরা যে তিরস্কার করেছে তা সহ্য করতে হয়েছিল। ও, কোনো সন্দেহ নেই, তারা নিশ্চয়ই সেই দরিদ্র বৃদ্ধ প্রচারকের জন্য দুঃখিত হয়েছিল। তারা তাকে দূরে সরিয়ে দেয়নি বা অন্য কিছু করেনি, কারণ সেদিন হয়তো এই ধরনের অনেক বাড়ি ছিল না। তিনি নিরীহ ছিলেন, তিনি কাউকে আঘাত করতে যাচ্ছিলেন না, তাই তারা তাকে একা থাকতে দিয়েছিলেন। এগিয়ে যান, সে বৃদ্ধ ধর্মান্ধ সে পাহাড়ের পাশে এখানে একটি জাহাজ তৈরি করেছেন যেখানে জল নেই। ও ঠিক আছে দরিদ্র বৃদ্ধ, কিন্তু আর বলছেন, নোহ আপনি কোথায় আপনার জল আনতে যাচ্ছেন? আপনার নৌকাও ভাসানোর জন্য এটা আকাশ থেকে নেমে আসছে। বাজে কথা, আমরা রাডার দিয়ে চাঁদ এবং তারা দেখতে পারি, তাদের যা কিছু ছিল সেখানে কোনো বৃষ্টি নেই। কিন্তু তিনি বললেন, ঈশ্বর বলেছেন তিনি সেখানে কিছু রাখবেন। তিনি কিভাবে এটা করতে যাচ্ছেন? এটা তার দায়িত্ব। একমাত্র বিষয় যা আমার করার কথা তা হলো তোমাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য সতর্ক করা। এটা এখন প্রায় একই, আগুন কোথা থেকে আসছে? ভাই, এটা নোহের সময়ের চেয়ে আজ একটু সরল। আমরা ইতিমধ্যে এটি কোথায় তা দেখতে পাচ্ছি, আঘাত করার জন্য প্রস্তুত, এটাই সব। বিজ্ঞান ইতিমধ্যে এবার কোনো অজুহাত নেই মোটেও, কারণ বিজ্ঞান ইতিমধ্যে এটি খুঁজে পেয়েছে। হ্যাঁ মহাশয়, তাই এখন আমরা খুঁজে পেয়েছি যে এটি বেশ বড় ব্যাপার ছিল। তাই তারা দরিদ্র বৃদ্ধ প্রচারকের জন্য দুঃখিত বোধ করেছিল এবং তাকে ছেড়ে দেয়। এটা একটা অদ্ভুত বিষয় ছিল হয়তো তাদের কাছে, এটা ভাবা যে একজন মানুষ যার বুদ্ধিমান হওয়ার কথা এবং বিশ্বাস করা যে ঈশ্বর স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা কিছু করবেন অথবা এমন কিছু যা তিনি করতে যাচ্ছিলেন যা তাদের চিন্তাধারার বিপরীত ছিল, তাদের যা ছিল হয়তো আপনি এটা বুঝতে পারেননি। দেখুন, তারা ভেবেছিল যে তারা তাদের বিজ্ঞান দ্বারা প্রতিটি প্রাকৃতিক বিষয় প্রমাণ করতে পারে। যদি আমরা আজ যে বিশ্বে বাস করছি সেরকম যদি না হয়, বিজ্ঞানে পূর্ণ একটি বুদ্ধিবৃত্তিক শিক্ষামূলক বিশ্ব, আর যা কিছু তারা প্রমাণ করতে পারে সেটা ভুল ছিল। ঈশ্বর কখনো এমন কিছু বলতে পারেন না যা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হতে পারে যে এটি সেখানে ছিল না। এখন তাদের আজ একই ধারণা রয়েছে। যদি আপনার ডাক্তার বলেন যে আপনার ক্যান্সার হয়েছে, আপনাকে মরতে হবে, আর বিজ্ঞান প্রমাণ করে যে আপনার ক্যান্সার হয়েছে আর এটি উন্নতি লাভ করা পর্যায়ে আছে, ভিন্ন কিছু ভাবা বোকামি, কারণ আপনি মারা যাচ্ছেন, এটাই সব। বিজ্ঞান বলে আপনি মারা যাচ্ছেন, তারা আপনাকে পরীক্ষা করেছে, আর এটাই সব, আপনি মারা যাচ্ছেন। আর তারা মনে করে এটা পাগলামি যদি আপনি বলার চেষ্টা করেন যে ঈশ্বর এটা করার প্রতিশ্রুতি দিয়েছেন। দেখুন, যেমন এটি ছিল, আপনাকে সেই তিরস্কারের মুখোমুখি হতে হবে। তারা বলে, যদি ডাক্তার এখানে বলেন আমরা দেখেছি আপনার ক্যান্সার উন্নতি লাভ করা পর্যায়ে আছে, আমরা আপনাকে বিদারণ করেছি, এটা আপনার শরীরের সর্বত্র এবং আপনার হৃদয়ের সর্বত্র, আপনার ফুসফুসের সর্বত্র, আপনার যকৃতের সর্বত্র, সর্বত্র, এটা অসম্ভব। সুতরাং আপনারা দেখুন, যখন আপনি বলেন কিন্তু তিনি যেভাবেই হোক জীবিত থাকবেন, তারা বলে ঠিক আছে, দরিদ্র ব্যক্তি তাকে একা থাকতে দিন। আমার সেই রাতের কথা মনে আছে, বিল হল, ভাই হল, সেখানে মিলটাউন গির্জায়, আপনাদের অনেকেরই সেই ঘটনাটি মনে আছে। আর যখন তারা আমাকে ডাকলেন, আমার স্ত্রী, শাশুড়ি আর আমি এখানে বাইরে গিয়েছিলাম, তিনি একজন বোনকে বিয়ে করেছিলেন, আমি বিশ্বাস করি জর্জ কাপের সাথে, তিনি শহরের মেয়র ছিলেন অথবা এখানে বিচারক ছিলেন, তিনি তার শ্যালক ছিলেন। তারা তাকে এখানে নিয়ে আসেন মারা যাওয়ার জন্য, মিলটাউনের ডাক্তার, নিউ অ্যালবেনির ডাক্তার, তারা ঘটনাটি যকৃতের ক্যান্সার হিসাবে নির্ণয় করেছিলেন। তাই আমি মিসেস হোলকে দেখতে গেলাম, আর তার জন্ডিস হয়েছিল, আর তার সারা শরীর হলুদ হয়ে গিয়েছিল, আর আমি বললাম ঠিক আছে, আমি মনে করি তিনি মারা যাবেন, আর আমি বললাম, তিনি বললেন, ভাই বিল, এমন কোন উপায় আছে কি, আপনি কি ঈশ্বরের কাছ থেকে শুনতে পাচ্ছেন? আমি বললাম, আমি জানি না বোন হল, আমি প্রার্থনা করতে পারি। আমি প্রার্থনা করলাম আর আমি বাড়ি ফিরে গেলাম, আর প্রভু আমাকে কিছুই বললেন না। তারপর আমি ফিরে গেলাম পরের দিন, আর আমি আবার প্রার্থনা করলাম, আর তিনি বললেন, আপনি কি কোনো ভালো ডাক্তারকে চিনেন? আমি বললাম, ঠিক আছে, আমাদের পারিবারিক ডাক্তার হলেন ডাক্তার স্যাম অ্যাডায়ার, এখানে জেফারসন ভিলেতে। তার পিতা আমাদের পারিবারিক ডাক্তার ছিলেন, তরুণ স্যাম আর আমি সর্বদাই হৃদয়ের বন্ধু ছিলাম, আর আমরা প্রায় একই সময়ে স্কুলে যেতাম, একসাথে বড় হয়েছিলাম। যখন কিছু হয় আমরা সবসময় তার কাছে যাই। তিনি বললেন, আশ্চর্য হই যদি তিনি বিল হোলের দিকে দেখতেন, তার স্বামী। আমি বললাম, আমি তাকে জিজ্ঞাসা করব। ঠিক আছে, স্যাম আমাকে বললেন, তিনি বললেন, বিলি, যদি ডাক্তার বলেন তার ক্যান্সার হয়েছে, বললেন সেখানে শুধু একটি জিনিস রয়েছে আমাকে করতে হবে, আমি তাকে আমার চেয়ে বুদ্ধিমান কারো কাছে পাঠাবো, একজন বিশেষজ্ঞের কাছে, আর আমরা এক্সরে গুলি নেব, আর আমরা তাকে আর কোনো বিপদে ফেলবো না। আমরা নিউ আলবেনিতে পাঠিয়েছিলাম এবং সেখানে ডাক্তারের কাছ থেকে এক্সরে গুলি নিয়েছিলাম। তাকে লুইসভিলে নিয়ে তাকে পরীক্ষা করেন, তাকে একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যান আর তাকে ফিরিয়ে আনেন। ঠিক আছে, অবশ্যই তিনি মিসেস হোলকে বলতেন না তার কি হয়েছে, তাই তিনি আমাকে ডেকেছিলেন, তিনি বললেন তিনি মারা যাবেন, বললেন আপনার প্রচারক বন্ধু, বললেন লুইসভিলের বিশেষজ্ঞ আমাকে ডেকেছেন আর বললেন ডাক্তাররা যে রোগ নির্ণয় করেছেন সেখানে নিচে মিলটাউনে, আর সেই ডাক্তার নিউ আলবেনি সঠিক রোগ নির্ণয় করেছেন আর বললেন এটা যকৃতের ক্যান্সার আর এটা উন্নত পর্যায়ে রয়েছে, আর বিলি, আমরা লোকটির যকৃত কেটে ফেলতে পারি না আর তাকে জীবিত রাখতে পারি না, বললেন তিনি মারা যাবেন, আর যদি তিনি একজন প্রচারক হন তবে তার প্রস্তুত হওয়া উচিত। আমি বললাম সেটা প্রশ্ন নয়, কিন্তু তার বয়স প্রায় 55 বছরের বেশি হয়নি, তাই প্রচার করার জন্য তার মধ্যে এখনো প্রচুর জীবন আছে। আর আমি বললাম ঠিক আছে, যদি তিনি মারা যান তাহলে তার নিষ্পত্তি হয়ে যাবে, ধন্যবাদ ডাক্তার স্যাম। আর আমি নিচে গিয়ে মিসেস হোলকে ডাকলাম আর আমি তাকে বললাম, আমি বললাম মিসেস হোল, স্যাম বলেছিলেন যে সেখানে লুইসভিলের রোগ নির্ণয়টি নিউ অ্যালবেনি এবং মিলটাউনের মতোই ছিল, লোকটি মারা যাচ্ছে, ভাই হোল মারা যাচ্ছেন, আর তার যকৃতে ক্যান্সার হয়েছে এবং এটি পরিণত অবস্থায় রয়েছে। আর তাই তিনি কাঁদতে শুরু করলেন, আমি ঘুরে দাঁড়ালাম, তার সাথে প্রার্থনা করলাম, আর তখন তিনি নিজের থেকে এত দূরে ছিলেন, তিনি জানতেন না যে আমি ঘরে আছি। তাই আমি ফিরে আসলাম, আর সেই দিনে অনেক লোক বাড়িতে এসেছিলেন, মাঠে আর কেউ ছিলেন না, এটি এত বেশি দূষিত ছিল না, আর লোকেরা সব জায়গা থেকে আসছিলেন। আমি একটু বিশ্রাম নিতে চেয়েছিলাম, তাই আমি ভিতরে গেলাম, ভোরে উঠলাম, প্রায় 2:30 বা 3টার সময়, ভাই উঠ তখনও গলিতে আসেননি, আর আমি রাস্তার দিকে তাকালাম আর সেখানে কেউ ছিলেন না, বাইরে কেউ ছিলেন না, তাই আমি আমার পুরনো টুপিটি নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলাম আর আমার .22 রাইফেলটি নিয়ে নিলাম, আর আমি বাইরে গিয়ে কাঠবিড়ালি শিকার করতে যাচ্ছিলাম প্রায় 8টা পর্যন্ত, আর তারপর কোথাও একটি গাছের পাশে শুয়ে একটু ঘুমোতে যাচ্ছিলাম, আপনি এটি বাড়ির আশপাশে পেতে পারেন না। আমি আমার টুপি নিয়ে ঘরের মধ্যে দিয়ে যেতে শুরু করলাম, প্রাচীরে ঝুলছিল একটি আপেল, আর এটা ছিল সবচেয়ে দূষিত আপেল, এটি কৃমি দ্বারা খাওয়া ছিল, আর এটি গাঁটযুক্ত ছিল, আর এটি সমস্ত ক্ষতযুক্ত ছিল, আর আমি ভাবলাম মেডা এটা কেন প্রাচীরে ঝুলিয়ে রেখেছেন, আর আমি লক্ষ্য করলাম আবার এটা প্রাচীরের উপরে ছিল না, এটা বাতাসে ঝুলন্ত ছিল। আমি আমার পুরনো টুপি খুলে ফেললাম, রাইফেলটি কোণে রাখলাম আর হাঁটু গেড়ে বসে পড়লাম। আমি বললাম, প্রভু আপনার দাসকে আপনি কি জানাবেন? নিচে আরেকটি নেমে আসে, প্রায় 4 বা 5টি আপেল। আমি এখন ভুলে গেছি যে এটি কোনটি ছিল সেখানে ঝুলেছিল। তারপর একটি বড় সুন্দর আপেল, রেখাযুক্ত একটি খুব বড় স্বাস্থ্যকর চেহারার আপেল নেমে এসে সেই অন্যান্য ক্ষত বিক্ষত চেহারার আপেলগুলিকে কেটে ফেলল। আর তিনি বললেন, উঠো, নিজ পায়ে দাঁড়াও। বললেন, যাও, বিল হোলকে বলো সে মরবে না, সে বাঁচতে যাচ্ছে। ও, আমি যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ে গেলাম আর আমি বললাম, মিসেস হোল, আমি সদাপ্রভু এই কথা কহেন পেয়েছি, তিনি বাঁচতে যাচ্ছেন। আর তিনি আমার কথা শুনলেন, আর তিনি কাঁদতে চেষ্টা করছিলেন, আর তিনি আর কথা বলতে পারছিলেন না। আমি ফিরে এসে শ্যামকে ডাকলাম আর আমি বললাম, শ্যাম, আমাদের ভাই বাঁচবে। তিনি বললেন, তিনি কিভাবে এভাবে বাঁচতে পারেন? আমি বললাম, এটা আমার বোঝার জন্য নয়, ঈশ্বর তাই বলেছেন, সেটা এটি নিষ্পত্তি করে। তিনি আজ জীবিত আছেন, সেটা প্রায় 10 বছর আগের কথা। শক্তিশালী এবং সুস্থ রয়েছেন। তারপরে তার স্ত্রী মারা যায়, তিনি আবার বিয়ে করেছেন। জর্জ রাইটের সাথে এটি কিভাবে ঘটতে চলেছে এবং আরো অনেকের বিষয়ে আমরা বলতে পারি, আমরা তাদের স্মরণ করতে পারি। এটা কি? এটা তিরস্কারের মুখোমুখি হওয়া। তারা হাসে এবং মজা করে। আমার মনে আছে যখন 37 বন্যার আগে আমি সেখানে ফলস সিটি ট্রান্সফার কোম্পানির সঙ্গে ছিলাম আর তাদের বলছিলাম সেখানে 32 ফুট জল থাকবে। আমি বিশ্বাস করি এটা ছিল স্প্রিং স্ট্রিটে। তারা আমাকে নিয়ে হেসেছিল, তারা বলেছিল, দরিদ্র বিলি। আমি অনুমান করি তিনি সেই শিশুটি যখন আমি বালক ছিলাম। তিনি বললেন, বিলি একজন ভালো সন্তান, এটা লজ্জার বিষয় যে সে সবকিছু মিশ্রিত করেছে। আমি মিশ্রিত হইনি। আমি এতে বাপ্তিস্মা নিয়েছিলাম, মিশ্রিত নয়, আমি শুধু এতে ছিলাম। আর এটা ঠিক সেভাবেই ঘটেছিল। যখন থেকে আমি কথা বলছি আমি লক্ষ্য করলাম বন হ্যাটি রাইট, আমি বিশ্বাস করি, সেখানে বসে আছেন। বিল হোলের সেই ঘটনাটি তার মনে আছে। কতজন কতজন এখানে আছেন আজ সকালে উপস্থিত, সেই ঘটনাটির কথা মনে আছে? নিশ্চিত আপনারা অনেকেই আছেন। এখন তারা আমাদের জন্য দুঃখিত বোধ করে, বাক্যকে ধরে রাখার চেষ্টা করে, এমন ব্যক্তির প্রতি দুঃখিত বোধ করে উপহাসকারীদের দিনে। কিন্তু মনে রাখবেন, তিরস্কার আসতেই হবে। এটা সবসময় এভাবে হয়েছে। তারা নিশ্চয় ভেবেছিল, যেমন তারা তখন করেছিল, যে ঈশ্বর বৈজ্ঞানিকভাবে কিছু প্রমাণিত হওয়ার পরে, যে ঈশ্বর বিজ্ঞানের বিরুদ্ধে এমন কিছু বলবেন না, ঠিক আছে, এটাই তাকে ঈশ্বর করে তোলে। তিনি যদি বিজ্ঞান অনুযায়ী চলতেন তাহলে মানুষ যা অর্জন করতে পারে তা ছাড়া আর কিছুই হতো না। কিন্তু তিনি হলেন ঈশ্বর, তিনি বিজ্ঞানের স্রষ্টা, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। তারা নিশ্চয় ভেবেছিল, দরিদ্র নহ, ঠিক আছে, বৃদ্ধকে একা থাকতে দিন, আমরা এই দিনগুলিতে যা আনন্দ করছি তা সে হারিয়ে ফেলেছে, তাই তাকে একা থাকতে দিন। এটা এখন প্রায় একই রকম। কিন্তু এখন আমি এখানে আরেকটি কথা বলতে চাই। এখন আমরা পিছনে তাকাই এবং তার বিশ্বাসের প্রশংসা করি, কিন্তু আমি আশ্চর্য হই, আমরা যদি সেই সময় থাকতাম তাহলে আমরা কি সেই একই অবস্থা নিতাম যা নহ নিয়েছিলেন? আমরা কি সক্ষম এবং ইচ্ছুক হতাম সেই তিরস্কারের মুখোমুখি হতে যা সত্যের পথে গিয়েছিল? যখন তখন পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের মধ্যে শুধুমাত্র নোহ এবং তার পরিবার ছিলেন যারা সেই সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন, আপনি কি এটা ভেবেছেন শুধু সেই ব্যক্তি এবং তার 3 পুত্র আর তার পুত্রবধূ, তার স্ত্রী, একমাত্র তারাই সেই সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন? কিন্তু তাদের কাছে সদাপ্রভু এই কথা কহেন ছিল। আমরা পিছনে তাকিয়ে তার প্রশংসা করি, আমরা কি এটা আবার ভাবতে পারি? এই বাচ্চাদের উপহারের জন্য আমাকে তাড়াতাড়ি করতে হবে। আব্রাহাম শব্দের অর্থ হল অনেকের পিতা, তাকে গড়ে তোলা, জাতির পিতা। এখন আব্রাহাম ঈশ্বরের বাক্য শুনেছিলেন। আব্রাহাম একজন ভাববাদী ছিলেন এবং তিনি ঈশ্বরের বাক্য শুনেছিলেন। আর আমরা আব্রাহামকে ঈশ্বরের বাক্য ধরে রাখার জন্য তার প্রশংসা করি, কিভাবে তিনি নিজেকে তার আত্মীয়দের থেকে আলাদা করেছিলেন, এটা আব্রাহামের জন্য কত কঠিন ছিল, তাকে সেখানে নিয়ে আসা হয়েছিল বাবিল থেকে বেরিয়ে এসে, আর সেখানে সিনিয়রে চলে আসেন, আর সেই কলদীয়দের দেশে উর নগরে, যেখানে তার সমস্ত সহযোগী, তার লোকেরা এবং যাদের সাথে তিনি মণ্ডলিতে গিয়েছিলেন এবং সবকিছু। কিন্তু ঈশ্বর বলেছিলেন, নিজেকে পৃথক করো ও আমার। সেটি কি ভয়ঙ্কর বিষয় ছিল? সকল বিষয় যা তিনি প্রিয় জানতেন, যা কিছু তার কাছে বাস্তব ছিল, যাকে তিনি প্রিয় রেখেছিলেন, তা ছেড়ে দেওয়া। আর ঈশ্বর তাকে বলেছিলেন, নিজেকে পৃথক করো। আর তাকে একটি খুব অদ্ভুত জিনিস দেন, তোমার স্ত্রীর দ্বারা তুমি একটি সন্তানের জন্ম দিতে যাচ্ছ, আর তার বয়স ছিল 75, আর তার স্ত্রীর বয়স ছিল 65। এটি তার সাথে থাকা বন্ধ হয়ে গিয়েছিল নারী হিসাবে, যেমন নারীদের নিয়ম অনুসারে সন্তান জন্ম দেওয়ার জন্য অনেক বছর ধরে। আর এখানে যখন সে একটি মেয়ে ছিল তার সাথে থাকার পর, কারণ সে তার অর্ধেক বোন ছিল, আর তাহলে সে কিভাবে সে সন্তানকে নিয়ে আসতে পারে? আর এখন আপনি কল্পনা করতে পারেন যে আব্রাহাম তার সহযোগীদের মধ্যে বাইরে যাচ্ছেন এবং বলছেন, আমরা একটি সন্তানের জন্ম দিতে যাচ্ছি, সারা আর আমি। আপনারা কি এটা কল্পনা করতে পারেন? কেন লোকেরা বলেছিল সেই দরিদ্র বৃদ্ধ, তার সঙ্গে কিছু ভুল হয়েছে? এটা একটি তিরস্কার, কিন্তু আব্রাহাম এটা ধরে রেখেছিলেন। আর যখন তিনি 100 বছর বয়সী ছিলেন, তিনি কখনোই ঈশ্বরের প্রতিশ্রুতিতে স্তব্ধ হননি। তিনি এখনো সেই তিরস্কারকে ধরে রেখেছিলেন, নিশ্চিতভাবে এটি ধরে রেখেছিলেন। আপনারা সেখানে পার্থক্য লক্ষ্য করছেন, সারা আব্রাহামকে দেওয়ার চেষ্টা করেছিল, অথবা ঈশ্বরকে বরং একটু সাহায্য নিজের দ্বারা। সে ভেবেছিল, আপনারা জানেন যে ঈশ্বর যা প্রতিশ্রুতি দিয়েছেন তাছাড়া, এখন আপনারা জানেন আমি একজন বৃদ্ধ মহিলা, কিন্তু হাগার এখানে একজন সুন্দরী মহিলা, আব্রাহাম তাকে বিয়ে করতে আপত্তি করবেন না, তাই আপনারা জানেন এটা ঈশ্বরকে সাহায্য করবে। কারণ হাগার এখানে তার বয়স সম্ভবত মাত্র 20 বছর, সে আমার দাসী। আর আপনারা কি জানেন আমি কি করব? আমি তাকে আমার স্বামীর কাছে দেব স্ত্রীর জন্য, কারণ বহু বিবাহ বৈধ ছিল। তাই তিনি বললেন, আমি তাকে দিব, আর সে আমার স্বামীর দ্বারা একটি সন্তানের জন্ম দেবে, আর তারপর আমি শিশুটিকে নিয়ে নিব। আর এটাই সেই ব্যক্তি ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা দেখুন, আমরা সবসময় কিছু করার চেষ্টা করি, তার জন্য অপেক্ষা করতে পারি না, আমাদের কিছু করতে হবে স্বয়ং। হয়তো সব ঠিক ছিল, সে হয়তো সুন্দরী ছিল, এটা দেখতে খুব ভালো লাগতে পারে, কিন্তু এটা বাক্য অনুযায়ী ছিল না। ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন যে সারার দ্বারা শিশুটি আসছে। আপনার মনে আছে তিনি ছোট মেষপাল সম্পর্কে কি বলেছিলেন? আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে, যেমন নোহের সময়ে হইয়াছিল, মনুষ্যপুত্রের আগমনও সেই রূপ হইবে। যেখানে অল্প এমনকি 8টি প্রাণ রক্ষা পেয়েছিল, সেই বাক্যগুলি ব্যর্থ হতে পারে না। তাই আসুন আমরা নিজেদেরকে খুঁটিয়ে দেখি এবং বাক্যের সাথে অবস্থান করি। ঠিক আছে, দেখুন, লোকেরা সর্বদা কিছু তৈরি করার চেষ্টা করে ঈশ্বরের সৃজনশীল ইচ্ছার স্থান নেওয়ার জন্য। আপনারা দেখুন, যেমন আমি আগে প্রায়শই বলেছি, এবং হয়তো মণ্ডলীর সামনে আপনারা জানেন, আপনি ভেড়াকে জিজ্ঞাসা করতে পারেন না, তুমি কি আমার জন্য কিছু উল তৈরি করবে? না, সে এটা করতে পারে না। এখন একটি ছাগল উল তৈরি করতে পারে না, কারণ তার প্রকৃতি তাকে অনুমতি দেয় না। আপনি ছাগলের উপর ভেড়ার উল বেঁধে যতই চেষ্টা করুন না কেন, এটা কাজ করবে না। ছাগল উল তৈরি করতে পারে না, আর ভেড়া চুল তৈরি করতে পারে না, কিন্তু তার উল আছে, কারণ সে ভেড়া, এটাই তাকে তৈরি করে, সে উৎপাদন করে না। আত্মার ফল তৈরি করা আমাদের কথা নয়, আমাদের আত্মার ফল বহন করার কথা। আপেল গাছ আপেল তৈরি করে না, এটি শুধু এটি বহন করে, কারণ এটি একটি আপেল গাছ। আর যদি আমরা কিছু তৈরি করার চেষ্টা করি, আমি কারণটিকে সাহায্য করব, আমি সেমিনারিতে 10 বছর অধ্যয়ন করব, আমি এটা সেটা অথবা ইত্যাদি শিখব, এবং আমার স্নাতক এবং আমার ডাক্তারের ডিগ্রি লাভ করব, আমি প্রভুকে একাই সাহায্য করব, এটা কাজ করবে না। ঈশ্বর পূর্ব নির্ধারণ দ্বারা তিনি যাকে ইচ্ছা আহ্বান করেন, তিনি যাকে রাজ্য দিতে চান তাকেই রাজ্য প্রদান করেন। আমরা নবুখদনেৎসরের দ্বারা তা শিখেছি। আমরা তা জিরমিয়ের দ্বারা শিখেছি, যখন ঈশ্বর তাকে বলেছিলেন যে প্রভুর বাক্য দ্বারা যে একটি সময় আসতে চলেছে যখন ইসরায়েলকে 70 বছরের জন্য বাবিলে নিয়ে যাওয়া হবে। এখানে আরেকজন ভাববাদী আসেন, তিনি ইতিমধ্যেই তাকে বলেছিলেন এখন তোমাদের কাছে ভাববাদীগণ থাকবে, উঠবে, আর তোমরা তাদের বাবিলে সেখানে পাবে। তারা উঠবে, স্বপ্ন দ্রষ্টা এবং ভাববাদীরা, যে এর বিপরীত ভবিষ্যৎবাণী করবে, কিন্তু লোকদের বলো যেন সেই লোকদের কথা না শুনে। আর ভাববাদীদের মধ্যে একজন হনানীয় নামে একজন ব্যক্তি উঠে আসেন, আর যখন জিরমিয় ঘাড়ে জোয়াল নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন, হনানীয় উঠে এসে বললেন, সদাপ্রভু এই কথা কহেন, পূর্ণ 2 বছরে সদাপ্রভু সমস্ত পাত্র এখন মৌলিকভাবে, এটা খুব ভালো লাগছিল, ঈশ্বর তার লোকদের আশীর্বাদ করতে যাচ্ছেন, তিনি ঠিক 2 বছরের মধ্যে সবকিছু ফিরিয়ে আনতে চলেছেন। আর বাইবেল বলে, এমনকি ভাববাদী জিরমিয় বলেছিলেন, আমেন আমেন, হনানীয় প্রভু আপনার বাক্য বাস্তবায়িত করুন। কিন্তু আসুন আমরা কিছু চিন্তা করি, হনানীয়, আমাদের আগে ভবিষ্যৎ বক্তারা এসেছেন এবং তারা বিশাল জাতির বিরুদ্ধে যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছেন এবং আরো অনেক কিছু। কিন্তু মনে রাখবেন, ভাববাদীর ভবিষ্যৎবাণী প্রকাশিত হওয়ার পরেই তিনি পরিচিত হন। দেখুন, তখন হনানীয় উঠে এলেন, জিরমিয়র ঘাড় থেকে জোয়াল খুলে নিলেন, সকল যাজক এবং মণ্ডলীর সামনে, সম্ভবত 150,000 লোকের সামনে, আর ঈশ্বর জিরমিয়র ঘাড়ে যে জোয়াল রেখেছিলেন একটি চিহ্ন স্বরূপ, তা নিয়ে টুকরো টুকরো করে ফেললেন, আর এটা তার পায়ের উপর নিক্ষেপ করে শুধু উৎসাহিত হয়ে আর বললেন, সদাপ্রভু এই কথা কহেন, 2 বছরের মধ্যে তারা ফিরে আসবে। জিরমিয় শুধু তার দিকে তাকালেন, এটা বাক্যের বিপরীত ছিল, তাই তিনি চলে গেলেন। আর ঈশ্বর বললেন, ফিরে গিয়ে তাকে বলো, বললেন, আমি তার সাথে কথা বলিনি, সে শুধু উৎসাহী হয়েছিল, সে তার নিজের প্রভাব নিয়েছিল। দেখুন, সে কখনোই অপেক্ষা করেনি যতক্ষণ না সে এটি দেখতে পায় এবং জানতে পায় যে এটি তিনি নন, যে এটি ঈশ্বর বলেছেন। সে ফিরে যায় উৎসাহিত হয়ে। আমরা আজ সারা দেশে এটি খুঁজে পাই। আমাদের একটি টেপ সম্প্রতি একটি বাড়িতে বাজানো হচ্ছিল, যেখানে একদল সেবক তখন নিশ্চিত হয়েছিলেন এবং যীশুখ্রিস্টের নামে বাপ্তিস্ম নিতে আসছিলেন, আর সেই কক্ষে একজন ব্যক্তি উঠলেন, তিনি অন্য ভাষায় কথা বলছিলেন এবং বললেন, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা যা পেয়েছো তা ধরে রাখো, শুধু চালিয়ে যাও, চালিয়ে যাও, আর আমি তোমাদের আশীর্বাদ করব। তারা বলল, ঠিক আছে, যদি প্রভু সেটা বলে থাকেন, আমি মনে করি এটাই সব। আপনারা দেখুন, এটা বাক্য দিয়ে পরীক্ষা করা হয়নি, এটিকে প্রথমে বাক্য নিতে হবে, সেখানে আপনি, এটা বাক্যের বিপরীত ছিল। এখন জিরমিয় ফিরে আসেন, সেই অভিষিক্ত ভাববাদী, ঈশ্বর তাকে বলেছিলেন, বললেন, আমি জানি হনানীয় তোমার ঘাড়ের উপর সেই কাঠের জোয়াল ভেঙে দেয় যেটা আমি রেখেছিলাম, কিন্তু আমি লোহা দিয়ে একটি তৈরি করতে যাচ্ছি। তিনি বলেছিলেন, আর এই সমস্ত জাতি যারা আমার দাস নবুখদনেশ্বরের সেবা করতে গিয়েছিল, আর তিনি একজন বিধর্মী ছিলেন, দেখুন, আর ইসরায়েল তাদের সমস্ত বলিদান করেও, কিন্তু তারা বুঝলেন ঈশ্বর একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আশীর্বাদ করবেন, কিন্তু সেই আশীর্বাদ শর্তাধীন ছিল, আর আপনাকে সেই শর্তগুলি পূরণ করতে হবে সেই কাজটি করার জন্য। কিছুক্ষণ আগে এখানে একটি ছোট্ট মিষ্টি মেয়ের সঙ্গে বসে প্রথমে আমি সেই পরিবারের বিষয়ে জেনেছিলাম, কিছু ভুল আছে কিনা তা দেখার জন্য। ঈশ্বর নিরাময় করবেন, কিন্তু এটা শর্তাধীন। দেখুন, একমাত্র জিনিস যা আমি খুঁজে পেয়েছি তা হলো, তার মা ভয় পান যে ওষুধ খাওয়া ভুল। আমি বললাম, আপনি সেটা ভাববেন না বোন, এটা আপনার মন থেকে বের করে দিন, শিশুটির সাথে এগিয়ে যান, তাকে ঔষধ দিন, ঈশ্বর তা প্রকাশ করবেন। দেখুন, এখন কিন্তু বিষয়টি হলো, অনুসন্ধান করুন, জানুন, আর তারপর যদি এটা সদাপ্রভু এই কথা কহেন, ঠিক আছে। এখন আমরা এখানে খুঁজে পাই যে এই লোকেরা, তারা কিছু তৈরি করার চেষ্টা করছিল, হাগার এবং সারা আব্রাহামকে সাহায্য করার জন্য, ঈশ্বরকে তার প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে সাহায্য করেছিলেন। আপনি সেটা করতে পারবেন না, কোনো পথ নেই আদৌ এটা করার জন্য, এটা সবকিছুর বিরুদ্ধে। ঈশ্বরের বাক্য ঘটতে যাচ্ছে, যেভাবে হোক আপনাকে ঠিক বাক্যের উপর দাঁড়াতে হবে আর বলতে হবে এটা এইভাবে, আর বাক্যকে ধরে রাখতে হবে। এখন দেখুন, তার বাক্যের স্থান নেওয়ার জন্য, কিছু তৈরি করার জন্য, হয়তো আব্রাহামের বন্ধুরাও, যদি আমরা কখনো লক্ষ্য করি, হয়তো আব্রাহামের বন্ধুরাও এসে বলেছিলেন, ঠিক আছে, জাতির পিতা, এখন আপনার কতজন সন্তান রয়েছে, যখন তার বয়স 100 বছর, বলুন, জাতির পিতা, অনেকের পিতা, এখন আপনার কতজন সন্তান আছে, উপহাসকারীরা, এখন আপনি কি সময় দেখেননি, আমরা কি এটা দেখিনি, যখন কখনো কখনো আমরা কিছু প্রার্থনা করি এটি না ঘটে থাকে। এখানে একজন বৃদ্ধ বসে আছেন, তারা বলে তিনি অন্ধ, তিনি বধির, তিনি বোবা, তিনি অসুস্থ, তিনি এটা করেছেন, সেখানে যান এবং তাকে সুস্থ করুন। আপনারা ঐশ্বরিক আরোগ্য দানকারীরা, আমরা এটা বিশ্বাস করব। তারা কি বুঝতে পারে যে এটি সেই একই শয়তান যে বলেছিল ক্রুস থেকে নেমে আসো আর আমি তোমাকে বিশ্বাস করব, এই পাথরগুলিকে রুটিতে পরিণত করো আর আমি এটা বিশ্বাস করব? দেখুন, সেই একই শয়তান যে আমাদের প্রভুর চোখে একটি কাপড় বেঁধেছিল এবং একটি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেছিল আর বলেছিল, এখন তুমি যদি একজন ভাববাদী হও আমাদের বলো কে তোমাকে আঘাত করেছে আর আমরা তোমাকে বিশ্বাস করব। ঠিক আছে, আপনারা জানেন তিনি জানতেন কে তাকে আঘাত করেছে। তিনি সে পাথরগুলোকে রুটিতে পরিণত করতে পারতেন অথবা তিনি ক্রুস থেকে নেমে আসতে পারতেন, কিন্তু তিনি যদি তা করতেন তবে আমরা আজ কেমন হতাম? দেখুন, তারা ঈশ্বরের কর্মসূচি জানে না। ঈশ্বর কি প্রতিশ্রুতি দিয়েছেন তা আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এখন আমাকে তাড়াতাড়ি করতে হবে। এখন তারা হয়তো বলেছে, জাতিগণের পিতা, আমরা আপনার কথা শুনেছি, 25 বছর আগে সাড়ার দ্বারা আপনার একটি সন্তান হতে চলেছে আর তার থেকে বিভিন্ন জাতি জন্ম হতে চলেছে। জাতির পিতা, এখন আপনার কতজন সন্তান আছে? দেখুন, এটি সেই একই পুরানো সমালোচনামূলক আত্মা যা সমালোচনা করবে। অব্রাহাম কি করেছিলেন? বলেছেন তিনি অবিশ্বাস বশত সন্দেহ করিলেন না। কেন, এখানে আপনি অমুক অমুকের জন্য প্রার্থনা করেছিলেন কিন্তু তারা সুস্থ হননি, সেটা কোনো ব্যাপার না। যদি আমি আজ রাতে 10,000 জন্য প্রার্থনা করি আর 10,000 সকালে মারা যায়, আগামীকাল রাতে আমি তবুও অসুস্থদের অভিষেক করছি এবং তাদের জন্য প্রার্থনা করছি। ঈশ্বর তাই বলেছেন, এটা স্তব্ধ করে না একটুও। ঈশ্বর এটা প্রতিশ্রুতি দিয়েছেন, আমি এটা বিশ্বাস করি। অবশ্যই তারা কি বলে তাতে কোনো পার্থক্য হয় না, কিন্তু তারা উপহাস করবে, এটা বাক্যের তিরস্কার। অব্রাহাম ঈশ্বরের বাক্যের উপর দাঁড়িয়ে অবশেষে এটি পূর্ণ হয়েছিল। ও আমার বন্ধাত্বের উপহাস, দেখুন, প্রথমে উপহাস করা হয় এবং বন্ধাত্বের তিরস্কার করা হয়। সারাকে সেই সকল বছর বন্ধা থাকার তিরস্কার সহ্য করতে হয়েছিল। তার বয়স প্রায় 100 বছর ছিল, তার বয়স 90। ঈশ্বরের বাক্য যা বলেছিল যে সে রাজকন্যাও হবে, এই সন্তানের মা। আর সারা এবং অব্রাহাম বন্ধা, উভয়ের দেহ মৃতপ্রায়, কিন্তু তবুও তারা সেই বাক্যে একবারও সন্দেহ করেননি। কিন্তু তাদের এটা সহ্য করতে হয়েছিল প্রথমে, আর তারপর হালেলুইয়া, ঈশ্বর তার বাক্য এঁকেছিলেন। সেই অন্ধকার সময়ে ইসহাকের জন্ম হয়েছিল, আর তার বংশ আকাশের তারাগণের ও সমুদ্র তীরস্থ বালুকার ন্যায়। দেখুন, ঈশ্বর সর্বদা তার বাক্যের উত্তর দেন, হ্যাঁ, প্রথমে বন্ধাত্ব, তারপর ইসহাক। সকরিয় এবং এলিশাবেথ একইভাবে সেই বৃদ্ধ এবং বৃদ্ধা এখনো ধরে আছেন। আর যখন সকরিয় সেখানে আসেন এবং তার স্লেটে লিখেছিলেন আর বলেছিলেন, একজন স্বর্গদূত আমার সাথে দেখা করেছেন, আমাকে বলেছেন যে আমি এখানে আমার বৃদ্ধ স্ত্রী এলিশাবেথের দ্বারা একটি সন্তানের জন্ম দেব। আমি তার কথা বলতে পারছি না, আমি বোবা, যতক্ষণ না শিশুটির জন্ম হয় ততক্ষণ আমি বোবা থাকবো, কিন্তু সেখানে একটি শিশু আসছে আর তিনি সর্বোচ্চ থেকে ভাববাদী হতে যাচ্ছেন। তিনি প্রভাতীয় তারার পরিচয় করিয়ে দেবেন, তিনি মসিহের অগ্রদূত। কিভাবে এটা কখনো হতে পারে? কেউ কেউ বললেন, দরিদ্র বৃদ্ধ, ও আমি অনুমান করি যে তার মাথা কিছুটা খারাপ আছে। আপনারা জানেন সেখানে একটু কিছু আছে, কিন্তু বৃদ্ধা এলিশাবেথকে দেখুন, 80 কাছাকাছি, আর সকরিয়ের দিকে দেখুন, অনেক বৃদ্ধ এবং কাঁদছেন। আর তারপর তিনি এমন একটি কথা বলতে যাচ্ছেন, ঠিক আছে দরিদ্র বৃদ্ধ, কিন্তু তার কাছে প্রভুর বাক্য ছিল, এমন একটি তিরস্কার। এমনকি সে বেশ কয়েকদিন নিজেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু তিনি বাক্যের সঙ্গে থাকলেন। ও আমার, জনপ্রিয়তা প্রত্যাখ্যান করে, জনপ্রিয় মতামত প্রত্যাখ্যান করে, সেই সময়ের ঔজ্জ্বল্য এবং তাদের সময়ের শৈলী এবং জিনিসপত্রগুলি প্রত্যাখ্যান করেছিলেন। তারা তা প্রত্যাখ্যান করেছিলেন, তারা অবিশ্বাসীদের ভিড়ের সঙ্গে চলতে অস্বীকার করেছিলেন, তারা জগতের বিষয়গুলি প্রত্যাখ্যান করেছিলেন। তাদের এটা করতে হয়েছিল ঈশ্বরের বাক্যের সঙ্গে থাকার জন্য, তাদের এটা করতে হয়েছিল। আজও তাই, আপনি এবং ঈশ্বর ছাড়া আপনি নিজেকে সবকিছু থেকে আলাদা করেন। এটা মণ্ডলী যা করে তা নয়, এটা আপনি ঈশ্বরের সঙ্গে কি করেন। দেখুন, এটা আপনি একজন ব্যক্তি হিসাবে, হ্যাঁ, কিন্তু দেখুন ঈশ্বর তাকে কি দিয়েছেন। যখন যিশু স্বয়ং আসেন, সকরিয় চলে গিয়েছিলেন, এলিশাবেথও, কিন্তু যখন তাদের পুত্র প্রান্তরে আসে, সদাপ্রভু এই কথা কহেন নিয়ে, যিশু বলেছেন, স্ত্রীলোকের গর্ভজাত সকলের মধ্যে তাহা হইতে মহান কেহই উৎপন্ন হয় নাই। আমেন। কি এলিশাবেথ বন্ধাত্বের তিরস্কার ভোগ করেছিলেন, তিনি বাক্যে স্থির ছিলেন এবং এমন একজন পুত্রকে জন্ম দেন। পুরানো সময়ের সারার মতো, পুরানো সময়ের অব্রাহামের মতো, সে বৃদ্ধ দম্পতিরা এটিকে ধরে রেখেছিলেন। দেখুন, অধিকাংশ যারা কখনো জন্মগ্রহণ করেছেন সমুদ্রের বালির মতো, পৃথিবীতে ইহুদিদের মতো এত লোকের জাতি নেই। সমুদ্রের বালি অথবা আকাশের তারার মতো কি হয়েছিল? এটা সংখ্যালঘুতে ঘটেছে, এক শিশুতে। এখন আপনারা দেখুন আমি কোথায় যাচ্ছি। একটি শিশু তার প্রয়োজন ছিল জাতিদের কম্পিত করার জন্য এবং মসিহের পরিচয় দেওয়ার জন্য। একটি শিশুর প্রয়োজন ছিল, অনুগত একজনকে গ্রহণ করলেন, সেটা ঠিক। ঈশ্বরের শুধু একজন ব্যক্তির প্রয়োজন, তার এটাই প্রয়োজন। কোথাও তার রব থাকতে পারে, তিনি এটাই চান, একজন মানুষকে তার নিয়ন্ত্রণে নিতে। ও তিনি একজন মানুষকে গ্রহণ করতে কতটা ভালোবাসেন। তিনি একবার একজন নোহকে নিয়েছিলেন, তিনি একজন মসিহকে নিয়েছিলেন, তিনি একজন জিরমিয়কে নিয়েছিলেন, তিনি একজন এলিওকে নিয়েছিলেন, তিনি একজন এলিশাকে নিয়েছিলেন, তিনি একজন জোহনকে নিয়েছিলেন, তিনি একজন সিমসনকে নিয়েছিলেন। যতক্ষণ তিনি একজন ব্যক্তিকে তার নিয়ন্ত্রণে নেন, এটি তার রব। তিনি তার মাধ্যমে কথা বলতে পারেন, তিনি জগৎকে দোষারোপ করতে পারেন, ও আমা। তিনি ক্ষুধার্ত হন এবং আরোহণ করেন একজন ব্যক্তিকে তার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, যেন আমি তার মাধ্যমে কথা বলতে পারি, আমি আমার রবকে জ্ঞাত করতে পারি, যদিও সে অপমানিত হবে, কিন্তু আমি আমার রব প্রকাশ করব। দেখুন, ও হ্যাঁ, বন্ধাত্ব প্রথমে বহন করতে হবে, বন্ধাত্বের তিরস্কার সহ্য করতে হবে। সারাকে এটা সহ্য করতে হয়েছিল, সকরিও এবং এলিসাবেথকেও এটা সহ্য করতে হয়েছিল। দেখুন আজ, এখন আমি কি বলতে যাচ্ছি, আজ মহাবিশ্বের সন্তানদের দিকে দেখুন। সে জাতিকে ধর্ম সম্প্রদায়ে রাজনৈতিক শাসনের অধীনে নিয়ে গেছে, মহাবেশ্যা আর তার কন্যাদের। দেখুন কিরকম ধর্ম সম্প্রদায়ের একটি প্রজন্ম উত্থাপিত হয়েছে, আর কত কম সংখ্যক ধার্মিক রয়েছেন। আপনারা চিন্তা করবেন না, বাক্যের সঙ্গে থাকুন, সব ঠিক আছে। আপনাকে নিয়ে ঠাট্টা করা হতে পারে, বলা হবে পবিত্র গড়ানোর দল, আপনাকে বলা হতে পারে যে কোনো ধরনের সকল বদনাম দ্বারা, কিন্তু সেখানে স্থির থাকুন। এটি বাক্য, বাক্যের তিরস্কার যা তারা আপনার বিষয়ে বলবে। একজন যুবক, তিনি হয়তো আজ সকালে এখানে আছেন, তিনি আমার একজন বন্ধু, জিমপুল, তরুণ জিম, তার লোকেরা। অন্যদিন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক আছে, তিনি এখানে বাপ্তিস্ম নিয়েছিলেন। কোন একজন তাকে বললেন, বললেন, আপনি যদি কোনো একটি গির্জায় বাপ্তিস্ম নিতে যাচ্ছিলেন, তাহলে কেন আপনি একটি বড় গির্জায় যাননি, ইত্যাদি। দেখুন, কিন্তু তিনি আলো দেখেছিলেন, এটাই ছিল। দেখুন, ধার্মিকদের অপেক্ষা অধার্মিকের সন্তানগণ বেশি। হ্যাঁ, ঠিক আছে, তারা কত কম সংখ্যক ধার্মিকগণ। দেখুন নোহের সময়ে কত কম সংখ্যক মুষ্টিমেয় লোক ছিলেন। দেখুন সদমের সময়ে এটি কি ছিল তা দেখুন। দেখুন ধার্মিকগণ কত কম সংখ্যক। সেই মহাবিশ্বের কত সন্তান রয়েছে, সে সন্তানদের যে কোনো উপায়ে নিয়ে আসে, কিন্তু তারা সবাই জরাজ সন্তান। মহাবিশ্বা বিশ্বাকে জন্ম দেয়, কুকুর কুকুরকে জন্ম দেয়, আর খ্রিস্ট অভিষিক্তদের নিয়ে আসেন, বাইবেল ধার্মিকদের সামনে নিয়ে আসে। তাই আমাদের একটি ছোট দল হওয়ার ভাবনার সামনে দাঁড়াতে হবে। এটা কি একটি করুণাময় বিষয়! মহান এফিসীয় মণ্ডলীর দিকে দেখুন, সেখানে মাত্র 12 জন ছিল। হ্যাঁ, দেখুন আমরা আজ কেমন একটি দল পেয়েছি তাদের পাশে। হ্যাঁ, নোহের সময়ে মাত্র 8টি প্রাণ ছিল, লোটের সময়ে মাত্র 5 জন ছিল, নয়, 4 জন, লোট আর তার স্ত্রী, তার 2 কন্যা। আর বেরিয়ে আসার পরে সে একটি পাথরের স্তম্ভে পরিণত হয়। আসলে সেদিন 3 জন বেরিয়ে এসেছিলেন। আর যিশু বললেন, সেই সময়ে যেমন হয়েছিল, আমাদের লক্ষ্য রাখা এবং সতর্ক হওয়া উচিত। ধার্মিকগণ কত কম সংখ্যক, কিন্তু বারবারের মতো উপহাসকারীরা অবশ্যই তিরস্কার করবে। প্রথমে বন্ধত্বের তিরস্কারে দাঁড়ান, আমার আমাকে তাড়াতাড়ি করতে হবে, আমি এই বাচ্চাদের সাহায্য করতে চাই, শুধু আমার সাথে একটু সহ্য করুন। দেখুন, লোকেরা সব সময় আগের মতোই থাকে। এখন আমি আবার কিছু বলতে যাচ্ছি, আর আমি চাই আপনারা, আমি জানি না এটা টেপ করা হচ্ছে কিনা, কিন্তু যদি এটা টেপে থাকে, আমি চাই আপনারা আমার কথা শুনুন। আপনারা যারা টেপটি শুনবেন, আপনারা এটি হারিয়ে ফেলবেন না, কিন্তু এটি অধ্যয়ন করুন। মানুষ এখন আগের মতোই আছে, তিনি যা করেছেন তার জন্য সে ঈশ্বরের প্রশংসা করে, তিনি কি করবেন তার জন্য অপেক্ষা করে, কিন্তু তিনি যা করেছেন এবং করছেন তা উপেক্ষা করে। তিনি যা করেছেন তার জন্য সে ঈশ্বরের প্রশংসা করে, তিনি কি করবেন তার অপেক্ষায় থাকে, কিন্তু সে ঈশ্বর যা করছেন তা উপেক্ষা করে আর সেখানে সে পুরোপুরি বিষয়টি হারিয়ে ফেলে। আমি আশা করি তারা এটা পেয়েছে। দেখুন, তিনি যা করছেন তা উপেক্ষা করে সে জানে যে তিনি কি করেছেন আর তিনি কি করবেন, প্রতিশ্রুতি দিয়েছেন তা সে জানে, কিন্তু তিনি কি করছেন তা দেখতে সে ব্যর্থ হয়। ও আপনারা প্যান্টিকোস্টালরা, যদি আপনারা এর উদাহরণ না হন, আপনারা কিছু ঘটার অপেক্ষায় আছেন বারবারের মতো, ঠিক আপনার অধীনে ঘটেছে আর আপনারা এটি জানেন না। তিনি কতবার তোমাদিগকে আশ্রিত করেছেন, যেমন মুরগি আপন শাবকদিগকে পক্ষের নিচে একত্র করে, কিন্তু তোমরা সম্মত হইলে না। তোমরা তার বাক্য এবং তার আত্মার চেয়ে তোমরা পরম্পরাগত বিধি এবং ধর্ম সম্প্রদায়ের বিষয়ে বেশি চিন্তা করো। হ্যাঁ, মরিয়মের জন্য কি তিরস্কার ছিল? যখন আমরা শেষ করছি, মরিয়ম ও জোসেফের কাছে কতটা তিরস্কার ছিল তার বাক্যের জন্য। এটা ক্রিসমাসের সময়, আমি একটু ধরে রাখার পরিকল্পনা করছিলাম, কিন্তু আপনারা এটির বেশিরভাগই রেডিওতে এবং পালকদের মধ্যে শুনতে পাবেন ইত্যাদি। মরিয়ম ও জোসেফের কাছে এটা কতটা তিরস্কার ছিল, ঈশ্বরের প্রতিজ্ঞার বাক্যকে ধরে রাখা। মনে রাখবেন এখন, আর সেই উপহাস যারা ভ্রু তুলেছিল যখন তারা ছোট মরিয়মকে যেতে দেখেছিল, যোসেফকে দেখে, তুমি একজন বেশ্যাকে বিয়ে করেছো। দেখুন, আর মনে রাখবেন ভাই, সেই সময়ে ব্যভিচার ছিল মৃত্যু। এখন তুমি তাকে হত্যা করা থেকে বিরত রাখো, সে তোমার দ্বারা মা হবে। আর কিন্তু মনে রাখবেন, সবসময় ঈশ্বর তাদের সঙ্গে কার্য করছিলেন আর এটা বাক্য অনুযায়ী ছিল, আর তারা এটা জানত না। দেখুন, একজন কুমারী সন্তান প্রসব করিবে, জোসেফ সেটা জানতেন, মরিয়ম তা জানতেন, কারণ বাক্য লেখার পরে একজন দূত তাদের সঙ্গে কথা বলেছিলেন, প্রমাণিত করছিলেন অথবা সেই বাক্যকে প্রকাশ করছিলেন যা লেখা হয়েছিল, যা ঘটতে যাচ্ছিল। এখন স্বপ্ন দেখবেন না, ভাবুন পবিত্র আত্মা পৃথিবীতে নেমে আসেন। কখনো সকল মণ্ডলীর সঙ্গে কথা বলেননি, তিনি তাদের সঙ্গে কথা বলেছিলেন। জোসেফ তাকালেন আর স্বর্গদূত তাকে দেখতে আসার আগে তিনি বললেন, ঠিক আছে, এখন আমি তাকে ভালোবাসি, কিন্তু আমি একজন ধার্মিক ব্যক্তি, আমি এমন একজন মহিলাকে বিয়ে করতে পারি না। আর প্রভুর দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, জোসেফ, তুমি দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। ও আমার কি সান্ত্বনা! দেখুন, আর মরিয়ম তার কূপের পথে ছোট কুমারী, প্রায় 17 বছর বয়সী, 18, একজন পুরুষকে বিয়ে করছেন যিনি আগে বিবাহিত ছিলেন এবং তার 4টি সন্তান ছিল, একজন বৃদ্ধ। আর মরিয়ম তাকে ভালোবাসতেন আর তিনি জানতেন না কেন, আর জোসেফও মরিয়মকে ভালোবাসতেন, কেন তা জোসেফ জানতেন না। আর এখানে তারা ছিলেন, আসছিলেন, কূপের কাছে যাচ্ছিলেন কিছু জল নিয়ে আসার জন্য। আর মরিয়ম যে বিষয়গুলির উপর অধ্যয়ন করেছিলেন, তিনি চিন্তা করেছিলেন শাস্ত্রগুলি, কোনো সন্দেহ নেই। আর তখন তার সামনে একটি আলো জ্বলে উঠল। যখন সে আলো জ্বলে উঠল, তখন সেখানে একজন স্বর্গদূত দাঁড়িয়েছিলেন। আশ্চর্য হই যে ছোট মরিয়ম কেমন অনুভব করেছিলেন। আপনি কি কখনো এটা ভেবেছেন? আমি আশ্চর্য হই, কালকে আমার মতো তিনি ভয় পেয়েছিলেন কিনা। হেইল মেরি, হেইল মানে থামুন, আমি তোমাকে যা বলতে যাচ্ছি তাতে মনোযোগ প্রদান করো। তুমি নারীদের মধ্যে ধন্য, কেননা তুমি ঈশ্বরের নিকট অনুগ্রহ পাইয়াছো। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, কোন পুরুষকে না জানিয়া, কিন্তু তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে। আর তোমার জ্ঞাতি যে এলিসাবেথ, তিনিও বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্ভে ধারণ করিয়াছেন, আর এই চিহ্নগুলি পূর্ণ হইবে। সে বলল, ইহা কিরূপে হইবে, আমি তো পুরুষকে জানি না। তিনি বললেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরার শক্তি তোমার উপরে ছায়া করিবেন, এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবে তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। উপহাসকারীরা যা চায় তা বলতে দিন। মরিয়ম এটা জানতেন, তিনি জানতেন এটা হবে, কারণ ঈশ্বর তাই বলেছেন। এখন তিনি অবশ্যই কেমন অনুভব করছিলেন সেই উৎসর্গের দিনে অথবা শিশুটির তকছেদ করার সময়, যখন সেখানে তিনি এই ছোট্ট শিশুটিকে তার বাহুতে নিয়ে হেঁটে আসছিলেন এইভাবে, আর সকল মহিলারা তাদের দূরত্ব বজায় রেখেছিল সূক্ষ্ম সূচ দিয়ে তাদের সন্তানদের উৎসর্গ করার জন্য এবং তাদের তকছেদ করার জন্য, আর তাদের প্রায় সকলে একটি মেষ শাবক টেনে নিয়ে আসছে, কিন্তু তার কাছে 2টি কপট শাবক ছিল নিজেকে শুচি করার জন্য। ছোট্ট শিশুটি পট্টি কাপড়ে আবৃত ছিল যা বলদের ঘাড়ের পিছনের জোয়াল থেকে তৈরি করা হয়েছিল। জোয়াল একটি বলদের ঘাড়ের কাপড়ের পট্টি, সেটি ছিল সেই জাপাত্রের কাপড়, তাদের কাছে তার জন্য কিছুই ছিল না, তারা খুব দরিদ্র ছিল। আর এখানে মরিয়ম দাঁড়িয়েছিলেন, কোনো সন্দেহ নেই, সকল মহিলারা ছোট কুমারী থেকে তাদের দূরত্ব বজায় রেখেছিল। বলেন, আপনারা দেখুন, তার একটি অবৈধ সন্তান আছে, দেখুন ঈশ্বর কিভাবে জিনিসগুলোকে এত মৌলবাদী করে তোলেন। ও আমার, তিনি শয়তানের চোখের উপর থেকে পশম টেনে নেন। কত কলুষিত, কত নোংরা, ব্যভিচার, সেটাই সে। সে একজন ব্যভিচারিণী। এটা ছোট্ট মরিয়মের হৃদয়ের স্পন্দন থামাতে পারেনি। তারা তার থেকে তাদের দূরত্ব বজায় রেখেছিল। তারা এখনো একই কাজ করছে, এখনো তাকে বলছে পবিত্র গড়ানোর দল অথবা ধর্মান্ধ অথবা এমন কিছু। মরিয়ম জানতেন এটা কার সন্তান। তিনি ঠিক একইভাবে চলতে থাকলেন। কিন্তু ও তাদের কি লক্ষ্য করা উচিত ছিল না যে যখন সিমিয়ন ঘরের পিছনে বসে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তিনি চারপাশে গিয়েছিলেন, ভবিষ্যৎবাণী করতেন, তিনি বলেছিলেন প্রভু আমাকে দেখা দিয়েছেন আর বলেছিলেন আমি মৃত্যু দেখতে পাবো না। আর তখন তার বয়স 80 এমন কিছু ছিল। আমি তার পরিত্রাণ দেখার আগে মৃত্যু দেখতে যাচ্ছি না। ও সিমিয়ন, আপনি বৃদ্ধ পুত্র, আপনার বৃদ্ধ লোকটির মাথা খারাপ আছে, আপনারা জানেন, তিনি সামান্য, তাকে একা থাকতে দিন, তিনি নিরীহ, তিনি কাউকে আঘাত করবেন না। কিন্তু সিমিয়নের কাছে প্রভুর বাক্য ছিল, বলেছিলেন আমি ঈশ্বর আত্মাকে আমার উপর নেমে আসতে দেখেছি। আমি দাঁড়িয়ে তার দিকে তাকালাম, তিনি আমাকে বলেছিলেন সিমিয়ন তুমি একজন ধার্মিক ব্যক্তি, আর তুমি, আমি তোমাকে সেখানে একটি সাক্ষ্য বানাতে যাচ্ছি। আহা, এটাই সব। আপনি এটা কেন করতে যাচ্ছেন প্রভু? এটা আমার কাজ। আমার মতামত হলো সেই দিন তিনি নিশ্চিতভাবে তাদের উপর অঙ্গার ঢেলে দিতে পারেন। তোমাদের কাছে একজন সাক্ষী ছিল, কেন তোমরা এটা শুনলে না? সেখানে বৃদ্ধা অন্ধ হান্না মন্দিরে বসে প্রার্থনা করছিলেন, প্রভু তার কাছে প্রকাশ করেন সিমিয়ন সঠিক বলেছেন, আমেন। তিনি অন্ধকার থেকে দিনের আলো দেখতে পারতেন না, কিন্তু তিনি আজ অনেক লোকের চেয়ে যাদের চোখ ভালো রয়েছে অনেক দূরে দেখতে পেতেন। তিনি দেখেছিলেন আত্মায় আসন্ন মসীহ নিকটে, আত্মা তার হৃদয়ে চলমান। দেখুন কত ছোট একটি মণ্ডলী সেখানে ছিল, সাক্ষরীয়, এলিসাবেথ, মরিয়ম, জোহন, হান্না এবং সিমিয়ন, লক্ষ লক্ষের মধ্যে 6 জন, নোহের সময়ে যেমন তাদের 6 জন, ঈশ্বর তাদের প্রত্যেকের সঙ্গে কার্য করেছিলেন, তারা সকলে মিলেমিশে ছিলেন, তারা সকলে একত্রিত হয়েছিলেন, আমেন। এখানে বৃদ্ধ সিমিয়ন, এখানে ছোট শিশুটি আসেন, তিনি এই বিষয়ে কিছুই শুনেননি, এখানে শিশুটি আছে। আর তখন সিমিয়ন তার ঘরে বসে, আর আত্মা তার উপরে নেমে আসেন, বললেন সিমিয়ন বাইরে যাও। এখানে তিনি চলে আসেন, হাঁটছিলেন, তিনি কোথায় যাচ্ছেন তা জানতেন না। অব্রাহামের মতো তিনিও কিছু খুঁজছিলেন, তিনি জানতেন না এটি কোথায় ছিল, কিন্তু তিনি চলতে থাকলেন। কিছুক্ষণ পর তিনি থামলেন, আর পবিত্র আত্মা অবশ্যই তাকে বলেছিল তিনি সেখানে আছেন। তিনি মরিয়মের কোল থেকে শিশুটিকে তার বাহুতে তুলে নেন, উপরে তাকিয়ে বললেন, হে স্বামী, এখন তুমি তোমার বাক্যানুসারে তোমার দাসকে শান্তিতে বিদায় করিতেছ, কেননা আমার নয়ন যুগল তোমার পরিত্রাণ দেখিতে পাইল। যে বিষয়টিকে সবাই ঠাট্টা করছিল, মহিলারা যা এড়িয়ে যাচ্ছিল, সিমিয়ন বললেন এটা আপনার পরিত্রাণ প্রভু। আর সেই সময়ে এখানে একজন বৃদ্ধা অন্ধ মহিলা আসেন, তার চারপাশে পথ তৈরি করে দর্শকদের মধ্যে দিয়ে বিস্মিত হয়ে, আর তিনি তার কাছে আসেন, আর তিনিও ভবিষ্যৎবাণী করেছিলেন কারণ তিনি তাকে খুঁজছিলেন। তিনি মরিয়মকে বললেন, তোমার নিজের প্রাণও খড়গে বিদ্ধ হইবে, যেন অনেক হৃদয়ের চিন্তা প্রকাশিত হয়। দেখুন এটা কি ছিল। এখন আমি অনুমান করি তাদের মধ্যে কিছু মহিলা বলেছিলেন, এখন সেটা দেখুন, আপনারা দেখুন এটা কোন ধরনের শ্রেণী সেখানে, আপনি দেখুন এটাই, দেখুন এটা কোথায় রয়েছে। সে বৃদ্ধ মাথা নষ্ট হয়ে সেখানে, তিনি সেখানে আছেন, সেই বেশ্যা মেয়ের সামনে দাঁড়িয়ে এরকম একটি কথা বলার চেষ্টা করছেন। সেখানে আপনি সেই অবৈধ সন্তান, সেই বৃদ্ধ হান্নাকে দেখুন, এখানে বসে আছেন, অনাহারে মারা যাচ্ছেন, আর এমন কাজ করছেন। মরিয়ম আমাদের মতো আনন্দ করতে পারবে না, কিন্তু সেখানে এটি দেখুন, তিনি এখানে দেশের সমস্ত সমাজের অন্তর্গত হতে পারেন, তিনি একটি সুন্দর পরিবার থেকে বেরিয়ে এসেছেন দেখুন, আর তিনি সেখানে থাকতে পারেন, কিন্তু তিনি সেখানে দেখুন কিভাবে সেই দলটি একত্রিত হয়। ও হ্যাঁ, আমেন। আজ একই জিনিস খ্রিস্ট যীশুতে স্বর্গীয় স্থানে বসাইলেন, পবিত্র আত্মার দ্বারা উঠাইলেন, নিশ্চিত। হ্যাঁ মহাশয়। ও, আমাদের কি আর একটু সময় রয়েছে? আমি কিছু বলতে চাই। আমি এখানে আরেকটি চরিত্র পেয়েছি, আমি দেখছি সেই সময়ে যখন বাক্য প্রকাশিত হচ্ছিল, সেই জ্ঞানী ব্যক্তিরা, যদি আমার কাছে সময় থাকতো ফ্রেড, আপনি এটি পাঠ করার জন্য, আপনার পকেটে এটি আছে, আমি অনুমান করি আপনারা অনেকেই এটি পত্রিকায় দেখেছেন। পবিত্র আত্মা এখানে নদীর তীরে যে বিষয়টি বলেছিলেন 33 বছর আগে, তারা এটি খনন করেছে 9 ডিসেম্বর। এটি প্রমাণ করে সেই জ্যোতির্বিজ্ঞানের কিভাবে সেই বৃহস্পতি গ্রহ এবং সেই তারাগুলি তাদের নক্ষত্রমণ্ডলে তারা একটি পুরনো জ্যোতির্বিজ্ঞানের চিহ্ন তারা খনন করেছে। ঠিক সেই সময়েই এই নক্ষত্রমণ্ডলটি এসেছিল এই তারার নক্ষত্রমণ্ডলে আর সরাসরি বাবিলের দিকে নিক্ষিপ্ত হয়। আর জ্ঞানী ব্যক্তিরা এটিকে নিয়ে আসেন, মনে আছে, তারা তাদের কক্ষপথ অতিক্রম করেছিল, নিম্ন কক্ষপথ, কোটি কোটি আলোকবর্ষ দূরে আবার। আর সেই ইহুদি জ্ঞানী ব্যক্তিরা যারা বাবিলে ছিলেন, তারা সেই নক্ষত্রকে সেই নক্ষত্রমণ্ডলে আসতে দেখেছিলেন। সেই তারাগুলি তাদের মধ্যে তিনটি একসাথে চলে আসে এবং সেই একটি প্রভাতীয় নক্ষত্র তৈরি করে। আর তারা জানতেন যে ঈশ্বরের বাক্য দ্বারা সেটি সেই সময় ছিল যখন সেই নক্ষত্রগুলি একত্রিত হয় যে মশীহ পৃথিবীতে থাকবেন। এই কারণে তারা শুরু করেছিল, তিনি কোথায় আছেন, ইহুদিদের রাজা জন্মগ্রহণ করেছেন, তিনি কোথায় আছেন, কোথাও। কারণ যখন সেই নক্ষত্রগুলি একত্রিত হয়, যতক্ষণ না তাদের স্বর্গীয় দেহগুলি এখানে এই একটি বিশাল স্বর্গীয় দেহে পরিণত হয়, যখন তারা তিনজন একসাথে চলে আসে, সেই সময়ে মশীহ পৃথিবীতে থাকবেন। আর যখন তারা তাদের কক্ষপথে চলে যায়, তখন সেই ব্যক্তিরা জানতে পেরেছিলেন যে মশীহ পৃথিবীতে আছেন। তারা তাদের ক্ষেত্রে বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তারা মহান পুরুষ ছিলেন, তারা তাদের ধর্মীয় বিজ্ঞানের ক্ষেত্রে বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তারা এর ধর্মীয় দিকটি দেখেছিলেন। আর তারা সেই নক্ষত্রগুলিকে অন্যদিকে যেতে দেখেছিলেন, বৃহস্পতি গ্রহ এবং সার্গাস, আর তারপর তাদের রেখাতে চলে যেতে দেখেছিলেন। আর তারা বললেন, আমরা জানি যে মশীহ কোথাও আছেন, তাই তাকে অবশ্যই জেরুসালেমে হতে হবে, কারণ এটাই বিশ্বের ধর্মের প্রধান স্থান, মশীহের ধর্মে এটাই তাদের সদর দপ্তর, এটা ধর্ম সম্প্রদায়ের সদর দপ্তর, সেখানেই মহান ধর্মযাজক গোষ্ঠী অবস্থান করে। আর তারা উটের পিঠে করে 2 বছর টাইগ্রিস নদীর ওপারে এবং জলাভূমি এবং জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রা করেন, শহরে যাচ্ছেন হৃদয়ে আনন্দ নিয়ে। তারা জানতেন যখন সে নক্ষত্রগুলি সেখানে অবস্থান করছে, আর এটা এমনকি জ্যোতির্বিজ্ঞানীরাও বলেন, আজ যদি তারা আসলে সেই নক্ষত্রগুলি আবার সেই স্থানে আসে, এটি একটি নক্ষত্র তৈরি করবে যেখানে তারা দাঁড়িয়েছিলেন দেখছিলেন। কিন্তু তাদের সেই স্থান থেকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এটা দেখার জন্য। আমেন, আমেন। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন তার উপর নির্ভর করে, আপনি কি দেখছেন তার উপর নির্ভর করে। হ্যাঁ, তাই তারা এটি দেখেছিল এবং তারা এটি অনুসরণ করেছিল। আর সেই ব্যক্তিগণ ঠিক রেখায় ছিলেন, তারা যেখানে যান না কেন এটা তাদের সঙ্গে রেখায় ছিল, এটা তাদের পথ প্রদর্শন করেছিল। দেখুন, এইভাবে আপনাকে সমস্ত শাস্ত্র সারিবদ্ধ করতে হবে, সবকিছু, তারপর শাস্ত্রের সাথে সেই রেখাতে থাকুন, এটাই একমাত্র পথ, এটা আপনাকে সরাসরি তার কাছে নিয়ে যাবে, অবশ্যই করবে। এখন লক্ষ্য করুন, এখানে তারা আসেন ক্রন্দন করে, ইহুদিদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়, জেরুসালেমে। সেই নক্ষত্র তাদের ঠিক সেখানে নিয়ে যায়, সোজা ধর্ম সম্প্রদায়ের সদর দপ্তরে। কিন্তু যখন তারা এর জন্য মুখ ফিরিয়ে নেয়, সেই নক্ষত্র তাদের ছেড়ে চলে যায়। তারা উপরে নিচে রাস্তা দিয়ে শহরের মধ্যে গেলেন, তারা ভেবেছিলেন যে শহরটি ঈশ্বরের আনন্দে পূর্ণ হবে। উপরে নিচে রাস্তা দিয়ে আনন্দের সাথে তারা চলে গেলেন, চিৎকার করে, ইহুদিদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়, আমরা পূর্ব দেশে তাহার তারা দেখিয়াছি ও তাহার উপাসনা করতে আসিয়াছি। মনে রাখবেন, সেই নক্ষত্রটি তারা পশ্চিম দিকে চলে যায়, সেই ব্যক্তিরা পূর্বে ছিলেন, পশ্চিমমুখী, এখনো এগিয়ে যাচ্ছেন। আমাদের নিয়ে দেখুন, সে ব্যক্তিরা নিশ্চিতভাবে, সে ব্যক্তিরা ঠিক আছে, ব্যাবিলন এবং ভারত ফিলিস্তিনের পূর্বে, এক প্রকার দক্ষিণ পূর্বে অবস্থিত, আর তারা পশ্চিম দিকে যাচ্ছিলেন, পশ্চিমমুখী, আপনারা গানটি জানেন, এখনো এগিয়ে যাচ্ছেন। আমাদের সেই সিদ্ধ আলোর দিকে পরিচালিত করুন, দেখুন, তারা বিজ্ঞানী ব্যক্তিরা পশ্চিমে আসছিলেন, পূর্ব ছেড়ে পশ্চিমে যাচ্ছিলেন, আর তারা সেই নক্ষত্রটি দেখতে পেলেন। এখন যদি তারা পশ্চিমে থাকতেন, পিছনের দিকে তাকিয়ে, তারা এটা দেখতে পেতেন না। দেখুন, তারা যখন সেখানে, তারা সেখানে পৌঁছেছিলেন, এটি তাদের ঠিক সেখানে পথ প্রদর্শন করেন, তারপর এটি তাদের ছেড়ে চলে যান, আর তারপর ভাবলেন, এটা এখানে, সেই নক্ষত্রটি চলে গেছে, তাই এটি এখানে, তারা শহরে ছিলেন, তাই ও আমার, তারা বলেছিলেন, সকলে গান গাইছেন আর আনন্দিত ছিলেন, ঈশ্বরের মহিমা সবকিছু আলোকিত করেছিলেন, তাই আমরা এখানে আছি, আমরা জানি যে সেটি আমাদের, আমরা জানি যে সেটি আমাদের অর্জন, আমরা সেই নক্ষত্রপুঞ্জ দেখেছি, কেউ নন, কোন বিচক্ষণ ব্যক্তি সেখানে এসে সেই তারাগুলিকে একত্রিত করতে পারেননি। আর আমরা জানি যখন সেই নক্ষত্রগুলি সেই স্বর্গীয় দেহে আসে, সেই সময় মশীহ পৃথিবীতে থাকবেন, মশীহ পৃথিবীতে আছেন। আর প্রতি এত শত বছর পর তারা তাদের নক্ষত্রপুঞ্জ অতিক্রম করে, আপনারা দেখুন, আর তারপরে পৃথিবীতে একটি উপহার আসে। লক্ষ্য করুন, মশীহ পৃথিবীতে আছেন যখন সেই নক্ষত্রের দলটি একত্রিত হয়েছিল, আর তারা জানতেন যে তিনি সেখানে আছেন, তাই তারা ধর্মের সদর দপ্তরে চলে যান। আর সেখানে যাওয়ার সময় এই বলে, উপরে এবং নিচে রাস্তায় তারা যাওয়ার সময় এই উটগুলো, তিনি কোথায় আছেন, তিনি কোথায় আছেন, ইহুদিদের রাজা যিনি জন্মগ্রহণ করেছেন তিনি কোথায় আছেন, আমরা পূর্বে তার নক্ষত্রটি দেখেছি, তিনি এখানে কোথাও আছেন, তিনি কোথায় আছেন, তিনি কোথায় আছেন, তিনি কোথায় আছেন, কি তিরস্কার। তারা প্রধান যাজকের কাছে গেলেন। তিনি বললেন, হয়তো বলেছিলেন, আপনাদের কি হয়েছে বন্ধুরা, কেন তোমরা একদল ধর্মান্ধ? দেখুন তাদের বৈজ্ঞানিক অর্জনের উপর কি তিরস্কার। ঈশ্বরের শক্তি দ্বারা তারা তার নক্ষত্রটি দেখেছিলেন, আর তারা জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, তারা ধর্মবিজ্ঞানের ক্ষেত্রে ছিলেন, আর তারা জানতেন যখন সেই নক্ষত্রগুলি সেখানে একত্রিত হয় মসীহ কোথাও থাকবেন। আর এখানে সেই স্থানটিতে যেখানে এই বিষয়ে জানা উচিত ছিল, এই বিষয়ে কেউ কিছুই জানতেন না। আমি কল্পনা করি বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে বলছে, হ্যাঁ তার দিকে দেখো, হ্যাঁ তারা একজন ধর্মান্ধ। তাদের বলতে শুনো, বলছেন তিনি কোথায় ইহুদিদের রাজা যিনি জন্মগ্রহণ করেছেন। তারা জানে না যে হেরোদ এখানকার রাজা, তারা অমুক বিশপকে চেনেন না। ও আমার, ইহুদিদের রাজা যিনি জন্মগ্রহণ করেছেন তিনি কোথায়? আমরা পূর্বে তাহার নক্ষত্রটি দেখিয়েছি। তারা বলেন, এখানে আসুন হে জ্ঞানী ব্যক্তিরা, এখানে আসুন, এখানে আসুন, আপনারা কি কোথাও কোনো নক্ষত্র দেখতে পাচ্ছেন? ও আমি কখনো এমন কিছু দেখিনি। আপনারা সকল জ্যোতির্বিজ্ঞানীরা এখানে আসুন, আপনারা সকলে কি কোথাও কোনো নক্ষত্র দেখেছেন? না না, আপনারা কি কোনো রহস্যময় চিহ্নের মতো কিছু দেখেছেন? না, আমরা সেরকম কিছু দেখিনি। না, এখনো দেখতে পান না, একই জিনিস, তারা কিছু দেখতে পায় না, তারা এটা দেখতে পায় না। আসুন আসুন, সেবকদের আহ্বান করি, আপনাদের বিষয় কি? না, আমরা কোনো নক্ষত্র দেখিনি। ঠিক আছে, আপনারা যারা সময় দেখেন এখানে প্রাচীরে, তাদের বিষয় কি? আপনারা নক্ষত্রগুলি দেখেন? আপনারা জানেন কখনো? আপনারা জানেন আকাশে প্রতিটি নক্ষত্রপুঞ্জ কোথায় আছে? আপনারা প্রতিটি নক্ষত্রদের জানেন? আপনারা কি কিছু দেখেছেন? না, আমরা কিছুই দেখিনি, কিন্তু এটা সেখানে ছিল। ঈশ্বরের মহিমা! ও আমার, আপনারা কি এটা দেখতে পাচ্ছেন না? এটা এখন সেখানে আছে, আর সেই ব্যক্তিরা এটা দেখতে পাচ্ছেন না। এটা ঘটছে ঠিক তাদের আশপাশে, আর সেই ব্যক্তিরা এটা দেখতে পাচ্ছেন না। না, আমরা কিছুই দেখতে পাইনি। ও আমি সেখানে গিয়েছিলাম, আমি কিছুই দেখতে পাইনি। অবশ্যই আপনারা পাবেন না, খুবই অন্ধ। এটা আপনাদের দেখার জন্য নয়, দেখুন, আপনারা যদি অন্ধ হন কেন, নিশ্চিতভাবে আপনারা এটি দেখতে পাবেন না। এটা শুধুমাত্র তাদের কাছে যাদের কাছে ঈশ্বর এটি প্রকাশ করবেন, এটি সেই ব্যক্তি যিনি এটা দেখতে পাবেন। সবসময় এইভাবে হয়ে থাকে, নিশ্চিতভাবে। এটা নোহ ছিলেন যিনি আকাশে বৃষ্টি দেখতে পেয়েছিলেন, আপনারা জানেন, কিন্তু বাকিরা তা করতে পারেনি। দেখুন, তারা সেখানে বৃষ্টি দেখতে পায়নি, কিন্তু নোহ এটা দেখেছিলেন। এটি অব্রাহাম ছিলেন যিনি সারাকে শিশুটিকে ধরে থাকতে দেখেছিলেন, সেটা ঠিক। সেই উপহাসকারীরা নয় যারা বলেছিলেন, জাতিগণের পিতা, এখন তোমার কতজন সন্তান রয়েছে? আমরা বাইবেল ধরে নেমে আসতে পারি, বিজ্ঞ ব্যক্তিরা এবং ভাববাদীরা, সমস্ত পথ ধরে বিশ্বাস হলো অদৃশ্য বিষয়ের প্রমাণ। তারা জানতেন বাক্য এটা বলেছে, আর এটা সেখানে আছে, এখানে তার প্রমাণ রয়েছে, তারা এটা দেখে। এখন লক্ষ্য করুন, ওমার, আমাদের জ্ঞানী ব্যক্তিরা সেই নক্ষত্রটিকে দেখতে পাচ্ছেন না, এতে কিছুই নেই। কেন? প্রকৃত পক্ষে যখন তারা অনুসন্ধান করছিলেন এবং তারা এমন একটি দলের মধ্যে প্রবেশ করেন, সেই নক্ষত্রটি বেরিয়ে গিয়েছিল। আজও একই জিনিস, এটাই অনেক আলো নিভিয়ে দেয়, সেটা ঠিক। এমন একটি দলের সঙ্গে আবদ্ধ হচ্ছেন যারা এটা বিশ্বাস করেন না, প্রথম বিষয়। আর আমরা কিভাবে মণ্ডলীগুলিকে একটি সঙ্গে নিয়ে আসতে যাচ্ছি? আমরা একমত না হলে কিভাবে একসাথে চলতে পারি? কিভাবে এখানে বিশ্বব্যাপী সমস্ত মণ্ডলীগুলি, বিশ্বের সংঘবদ্ধ মণ্ডলীর সহভাগিতায় কিভাবে আমরা একসাথে সংঘবদ্ধ হতে যাচ্ছি, যখন আমরা লক্ষ লক্ষ মাইল দূরে রয়েছি? দেখুন কিভাবে আমরা এটা করতে পারবো। আমাদের সঙ্গে সুসমাচার প্রচারকরা, আর এটি আর সেটি আর সেটি, আর সকলে একসাথে, তবুও এরকম একগুচ্ছ দুর্নীতির সাথে একত্রিত হয়েছে। ঈশ্বর এমন একজন স্ত্রী পাচ্ছেন যিনি নিষ্কলুষ, পবিত্র, নিখাত, তার বাক্যের সঙ্গে থাকেন, ঠিক আছে? বাক্যের জন্য যিশুর তিরস্কার, আর তারপর আমরা এক মিনিটের মধ্যে শেষ করব। বাক্যের জন্য যিশুকে তিরস্কার করা হয়েছিল, এখানে দেখুন তিনি কিভাবে তিরস্কার সহ্য করতে পারেন, যখন তিনি ঐশ্বরিক দেহ ধারণকারী ঈশ্বর ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন, স্বয়ং দেহ ধারণ করেছিলেন। এখন আপনারা জানেন বাইবেল তাই বলে, আমরা তাকে স্পর্শ করেছি, স্বর্গদূতেরা তাকে দেখেছিলেন, শুধু সেটি ভাবুন। আমি বিশ্বাস করি তিমোথিও এটাকে এরকম কিছু রেখেছেন, দেখুন, যে ঈশ্বর স্বরূপতার নিকটতম মহৎ, কারণ ঈশ্বর দেহ ধারণ করিয়া প্রকাশিত হইলেন, দূতগণের নিকট দর্শন দিলেন, স্বর্গদূতরা তার জন্মের সময় ছিলেন, স্বর্গদূতরা নিচে তাকিয়ে কত আনন্দিত হয়েছিলেন যখন তারা যাপ পাত্রের দিকে তাকিয়ে ঈশ্বরকে দেহ ধারণ করতে দেখেছিলেন। আমেন। এতে অবাক হওয়ার কিছু নেই যে তারা চিৎকার করতে শুরু করে, আজ দাউদ নগরে ত্রাণকর্তা খ্রিস্ট জন্ম হয়েছে। স্বর্গদূতরা আনন্দিত হয়েছিলেন, আর তারা তাদের বড় ডানা একত্রে দুলিয়েছিলেন এবং জিহুদিয়ার পাহাড়ের উপরে তারা গান গেয়েছিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে প্রীতিপাত্র মানুষদের মধ্যে শান্তি। তারা ঈশ্বরের বাক্য দেখেছিলেন, তারা এটির উপর নজর রেখেছিল, এটি প্রকাশিত হতে দেখে, আর সেখানে এটি ছিল। এখন শয়তান এটা বিশ্বাস করেনি, আপনারা জানেন। তিনি বললেন, তুমি যদি হও, স্বর্গদূত বললেন তিনি তাই, এটাই পার্থক্য। তুমি যদি হও, অমুক অমুক করো, তুমি এটা করো আর আমাদের দেখতে দাও, কিন্তু স্বর্গদূত বললেন তিনি সেখানে আছেন। জ্ঞানী ব্যক্তিরা তাদের ধর্মীয় বিজ্ঞান সহ বলেছিলেন তিনি সেখানে আছেন, আমেন। এই কারণেই প্রত্নতাত্ত্বিকরা এবং সবকিছু আজ এই বিষয়গুলি খনন করেছেন। সেটা কয়েক বছর আগে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটা ঘটবে, আর এখানে সে ব্যক্তিরা খনন করছেন তারা কখনো, এমন কোন ইতিহাস নেই যা কখনো বলেছে যে পন্তীয় পিলাত পৃথিবীতে ছিলেন। আপনারা কি সেটা জানেন? আপনাদের মধ্যে কিছু স্কুলের বাচ্চারা আমাকে বলে ইতিহাসে কোথাও বলেছে যে পন্তীয় পিলাত ছিলেন, আর অবিশ্বাসীরা এটা নিয়ে উপহাস করে এবং ঠাট্টা করে, বলে সেখানে কখনো একজন রোমীয় সম্রাট ছিলেন না, একজন রাজ্যপাল ছিলেন না পন্তীয় পিলাত নামে। কিন্তু প্রায় ছয় সপ্তাহ আগে তারা ভিত্তিপ্রস্তর খনন করেছেন পন্তীয় পিলাত রাজ্যপাল। ও আমার, এমন আজে বাজে কথা! তারা বলেন ইতিহাসে কখনো রামিসেস ছিলেন না, মিশরের রামিসেস, কিন্তু তারা একটি পাথর খনন করেছে, প্রত্নতত্ত্ব রামিসেস দ্বিতীয় লক্ষ্য করুন, আর তারা বলেছিলেন যে সে প্রাচীর কখনো পড়েনি। প্রত্নতাত্ত্বিকরা আশেপাশে খনন করছিলেন, এবং প্রথম বিষয় আপনারা জানেন, তারা খনন করেছিলেন জিরিহোতে, যেখানে প্রাচীর পড়ে গিয়েছিল, আপনারা জানেন, যখন তুড়ি বেজেছিল। তারা বলেছিল এটি একটি শুধু অতিকথা ছিল, একটি গানে কেউ বলেছে সেখানে গিয়েছে। হ্যাঁ, বিদ্রোহকারীরা তাই বলে, এটি একটি শুধু অতিকথা ছিল, প্রাচীর পড়ে যাওয়ার মতো কোনো ঘটনা সেখানে ঘটেনি। আর যিহোশুয়া তুড়ি বাজালেন আর প্রাচীর পর্যন্ত দৌড়ে গেলেন এবং তারা পড়ে গেল, সেখানে এমন কিছু কখনো ঘটেনি। আর কিছু খ্রিস্টান প্রত্নতাত্ত্ববিদরা শুধু খনন করতে থাকেন, কারণ তিনি জানতেন এটি এমন হতে হবে। তিনি প্রায় 30 ফুট খনন করেছিলেন, যেখানে বাকি অংশ ছিল সেখানে প্রাচীরটি ছিল, একে অপরের উপর স্তূপ করা, ঠিক যেমন বাক্য বলেছে। তারা বলেছিল দাউদ তারযুক্ত বাদ্যযন্ত্র বিনা বাজাতেন, এমন কিছু কখনো ছিল না, কারণ 15 শতক পর্যন্ত তারযুক্ত বাদ্যযন্ত্রের উদ্ভাবন হয়নি। বলেছিলেন এমন কিছু কখনো ছিল না। খ্রিস্টান প্রত্নতাত্ত্বিকরা মিশরে খনন করেছিলেন 4000 বছর আগে, তাদের কাছে তারযুক্ত বাদ্যযন্ত্র ছিল, আমেন। ও আমার, তারা বলেছিল ইব্রীয় সন্তানরা খড় দিয়ে পাথর এবং এই জাতীয় জিনিস তৈরি করেছিল, সেখানে এমন কিছু ছিল না। প্রত্নতাত্ত্বিকরা সেখানে খনন করতে গিয়েছিলেন, তারা কি খুঁজে পেয়েছিল? সেটাই বিজ্ঞান। তারা কি খুঁজে পেয়েছে, ইব্রীয়রা যে খড়ের দেওয়াল তৈরি করেছিল, পাথরের প্রথম স্তরটি ছিল লম্বা খড়, দ্বিতীয়টি ছোট ছোট খড়ের টুকরোতে কাটা হয়েছিল, আর তৃতীয়টির মধ্যে কোন খড় ছিল না। ও আমার, হ্যাঁ মহাশয়, এটা সব ঠিক আমাদের উপর চলে এসেছে ভাই বোন। কেন এটা গত কয়েক বছরে চলচ্চিত্র জগৎ যা করেছে তা কখনো করেনি। পর্দায় সিসিল ডিমিলের দ্য 10 কমান্ডমেন্টস একটি কাহিনী আসে, বেনহুরের মাধ্যমে যীশু খ্রিস্টের জীবন পর্দায় আসে, পর্দায় দ্য বিগ ফিশারম্যান আসে, ভিতরে রূপান্তর, আর এই সমস্ত ধর্মীয় নাটক যা সিনেমাগুলি প্রত্যাখ্যান করেছে এবং নোংরা করেছে এবং ফেলে দিয়েছে, কিন্তু ঈশ্বর তার পরাক্রমশালী শক্তিতে এটিকে বিস্ফোরিত করে, ঠিক একই রকম। এখন সেই বিষয়গুলি যা কয়েক বছর আগে বলা হয়েছিল, ঈশ্বরের একজন দরিদ্র সামান্য নম্র সেবক, আপনার বিষয়ে আমি বলেছিলাম, একটি আলো আমার সামনে এসে আমার সঙ্গে কথা বললেন, আর আমাকে যা করতে হবে তা বললেন। লোকেরা হেসে বলল, তার মাথা একটু খারাপ হয়ে গেছে, এর একটি ছবি আছে, বিজ্ঞান এটা নিয়েছে, এটা সেখানে আছে, এটা সত্য। আমি বলেছিলাম মহিলাটির উপর মৃত্যুর ছায়া রয়েছে, তারা বলেছিল একটি ছায়া, এখন এটা বাজে কথা, সে শুধু তার মনে এটা তৈরি করে, সেখানে এর ছবি রয়েছে। ঈশ্বর প্রস্তরকে ক্রন্দন করাতে পারেন, তিনি যা চান তা করতে সক্ষম। যিশু বাক্যের জন্য তিরস্কার, ঈশ্বরের ঐশ্বরিক পুত্র সেখানে দাঁড়িয়ে আছেন, ইম্মানুয়েল, কি একটি তিরস্কার! অবিশ্বাসী পাপীদের তাকে বেঁধে ফেলতে দেন, তার মুখে থুতু ফেলতে দেন, আর মুষ্টিমেয় দাড়ি তুলে ফেলতে দেন, আর তাকে এই বিষয়ে কিছু বলার জন্য ভয় দেখাতে দেন। বাক্যের জন্য তিরস্কার, আহা কি পিতার বাক্য পূর্ণ করার জন্য! ও, কিন্তু মনে রাখবেন, তাকে অবশ্যই মৃত্যুর তিরস্কার সহ্য করতে হবে। ঈশ্বর যিনি মারা যেতে পারেন না, আর একমাত্র যিনি একজন পাপীকে বাঁচানোর জন্য মৃত্যুবরণ করতে পারেন, অন্য কেউ, কোন দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি এটা করতে পারেন না, ঈশ্বর স্বয়ং একমাত্র ব্যক্তি যিনি এটা করতে পারেন, আর এখানে তিনি ছিলেন। তিনি বলেছিলেন আর স্বর্গে কেহ উঠে নাই, কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন, সেই মনুষ্যপুত্র যিনি স্বর্গে থাকেন, আমেন। তারা বলেছিল আমাদের পিতৃপুরুষরা প্রান্তরে মান্না খেয়েছিল আর তারা মারা গেছে, তিনি বলেছিলেন। আর আপনি বলেন যে আপনি সেই জীবনের রুটি। তিনি বলেছিলেন অব্রাহামের পূর্বে আমি আছি, আমি জীবনের রুটি, আমি যিনি সেই আমি আছি। তারা বলেছিল আপনার বয়স 50 বছর হয়নি, আর বললেন যে আপনি অব্রাহামকে দেখেছেন। তিনি বললেন অব্রাহামের পূর্বে আমি আছি, আর তারপর পাপীদের তাকে আবদ্ধ করতে দিন। ধর্ম সম্প্রদায়ের মণ্ডলী তাকে আবদ্ধ করে। আপনাদের মনে আছে শেষ দিনে এই ধনী লাইদিকিয়া মণ্ডলী, তারা তাকে এমনকি মণ্ডলী থেকে বের করে দেয়। আপনারা এখন এটা কোথায় তা দেখুন। আপনারা কি দেখতে পাচ্ছেন কেন আমি সেই ব্যবস্থার বিরুদ্ধে চিৎকার করছি? কেন যিশু পাপীদের তাকে বাঁধতে দিয়েছিলেন? এটা ছিল বাক্য পূর্ণ করার জন্য, ঈশ্বরের কাছে একটি তিরস্কার আনার জন্য। মৃত্যু, ঈশ্বরকে মারা যেতে হয়েছিল, তাকে দেহ ধারণ করতে হয়েছিল মারা যাওয়ার জন্য। আর যিশু সেটা জানতেন, তিনি তাদের এই বিষয়ে বলেছিলেন। তিনি বলেছিলেন তোমরা এই মন্দির ভাঙিয়া ফেলো আর আমি ইহাকে উঠাইব, অন্য কেউ এটা উঠাবে না, আমি ইহাকে উঠাইব, তিন দিনের মধ্যে আমি ইহাকে উঠাইব, তোমরা ইহাকে ভাঙিয়া ফেলো, আমি ইহাকে উঠাইব। জোনা যেমন তিন দিবারাত্র বৃহৎ মৎস্যের উদরে ছিলেন, তেমনি মনুষ্যপুত্র তিন দিবারাত্র পৃথিবীর গর্ভে থাকিবেন। আর তারা এটা বুঝতেও পারেনি। দেখুন, বাক্যের জন্য একটি তিরস্কার, তিনি ছিলেন, এখন মৃত্যুকে ঠাট্টা করে অনন্ত জীবনে পুনর্থিত হওয়ার জন্য তাকে প্রথমে মারা যেতে হয়েছিল যাতে তিনি অনন্ত জীবনে উঠতে পারেন, আর অন্য প্রতিটি মানুষকে যারা তার স্বরূপে ছিল অনন্ত জীবনে নিয়ে আসে যারা এটি গ্রহণ করবে। দেখুন, তিনি মানুষ হয়েছিলেন, একজন জ্ঞাতি মুক্তিকর্তা হয়েছিলেন, এবং সমস্ত বিদ্রূপের তিরস্কারের মুখোমুখি হতে হয়েছিল, আর সমস্ত ঠাট্টা, ঠিক যেমন তার সহকর্মীরা তার পূর্বে করেছিলেন। মসির মতো, নোহের মতো, বাকি সকলের মতোই সে বিদ্রূপের মুখোমুখি হয়েছিলেন। তাকে বিদ্রূপের মুখোমুখি হতে হয়েছিল কেন? তার কাছে বাক্য ছিল এবং তিনি বাক্য ছিলেন, এই কারণে তারা তাকে আগের চেয়ে বেশি ঠাট্টা করেছিল। তিনি ঐশ্বরিক এবং স্বয়ং বাক্য ছিলেন, হালেলুইয়া, এটাই তাকে তৈরি করেছে। যিশু বলেছিলেন তোমরা কপটীরা, বলেছিলেন তোমরা ভববাদীদের কবর গাঁথিয়া থাকো আর তোমরাই তাহাদের সেখানে বধ করিয়া রাখো। তারা ঈশ্বরের বাক্য নিয়ে আসে আর তোমরা তাদের বিশ্বাস করনি, তোমরা তাদের প্রত্যেকের জন্য দোষী। ফিনিক্সে ঈশ্বর যদি চান, আমি অন্যদিন একটি শব্দ বলেছিলাম, আমি এই প্রজন্মকে যিশু খ্রিস্টকে হত্যা করার জন্য অভিযুক্ত করতে যাচ্ছি, তাকে নতুন করে ক্রুশে দেওয়ার জন্য আমি সেই সেবকদের সমিতির সামনে একটি অভিযোগ আনতে যাচ্ছি, যদি ঈশ্বর চান। তারা যিশু খ্রিস্টের রক্তের জন্য দোষী, তাকে নতুন করে ক্রুশবিদ্ধ করার জন্য, হ্যাঁ মহাশয়, সম্পূর্ণ অভিযুক্ত। পিতর তাদের অভিযুক্ত করেছিলেন পঞ্চাশতমীর দিনে, তিনি বলেছিলেন কিন্তু তোমরা জীবনের আদিকর্তাকে বধ করিয়াছিলে, তাহাকে ঈশ্বর মৃতগণের মধ্যে হইতে উঠাইয়াছেন। আমরা ইহার সাক্ষী, তিনি একটি অভিযোগ আনেন, আমি ঈশ্বরের বাক্য গ্রহণ করতে যাচ্ছি, সেখানে প্রতিটি ধর্ম সম্প্রদায়কে অভিযুক্ত করব, আর পৃথিবীর প্রতিটি মানুষ যারা যিশু খ্রিস্টের রক্তের জন্য দোষী, ঈশ্বর আমাকে সেই দিনে তার উকিল হতে সাহায্য করুন, আমেন। হ্যাঁ, ও উপহাসকারীরা তাকে নিয়ে ঠাট্টা করেছিল, তারা তাকে তিরস্কার করেছিল, তিনি এর সঙ্গে স্থির ছিলেন, আমেন। ও, তিনি কি করেছেন দেখুন, তিনি ঈশ্বরের পুত্র ছিলেন, পাপকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য মৃত্যু ভোগ করেছিলেন, তাকে সেটা করতে হয়েছিল, এটাই একমাত্র উপায় যে এটিকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, আর তিনি এটা করেছেন, আর এর সামনে দাঁড়ালেন, কারণ তাদের বাকি সকলেই তা করেছিল, কারণ সেখানে তাদের সকলের কাছে ঈশ্বরের ক্ষুদ্র বাক্য ছিল, কারণ যিশু তাই বলেছেন, প্রভুর বাক্য ভাববাদীদের কাছে এসেছিল। আর তাদের মধ্যে কাকে তিনি বলেছেন, তোমাদের পিতৃপুরুষেরা তোমাদের সংগঠিত ধর্ম পাথর মেরে হত্যা করেনি, তাদের মধ্যে কে ভাববাদীদের গ্রহণ করেছিল, তারপর তারা চলে যাওয়ার পরে তোমরা তাদের সমাধি তৈরি করো, বলেছিলেন তোমরা তাদের সেখানে রাখার জন্য দোষী। তারপর তিনি তাদের দাক্ষাক্ষেত্রে ছেড়ে দেওয়ার দৃষ্টান্ত দেন, আর দাসেরা আসে, তারা তাদের সাথে দুর্ব্যবহার করেছিল, তারপর অবশেষে বলেছিলেন এখন আমরা পুত্রকে হত্যা করব কারণ সে উত্তরাধিকারী। দেখুন, ও তারা এটা দেখে রেগে যায়, দেখুন, কিন্তু তাকে তিরস্কার সহ্য করতে হয়েছিল, আর এখানে তিনি নিজেকে আবদ্ধ করেছেন, মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছেন, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, অনন্ত জীবন নিয়ে আসার জন্য। ঈশ্বরের মহিমা, ও আমি তাকে কত ভালোবাসি, অনন্ত জীবন নিয়ে এসে ঈশ্বরের প্রতিটি পুত্রকে উত্থাপন করেন, সকল যুগ ধরে যারা সেই বাক্যের সাথে দাঁড়িয়েছিলেন এবং তিরস্কার গ্রহণ করেছিলেন, সেটা ঠিক। যদি তিনি না আসতেন, নোহ জীবিত উত্থাপিত হতে পারতেন না, যদি তিনি না আসতেন, এলিয়ো ফিরে আসতে পারতেন না, যদি তিনি না আসতেন, নোহ কখনো জীবিত হতেন না, যদি তিনি না আসতেন, যদি তিনি না আসতেন, কারণ তিনি সেই পূর্ব নির্ধারিত মেষ শাবক ছিলেন যিনি নিজের উপর তিরস্কার নিতে এসেছিলেন এবং ঈশ্বরের প্রতিটি বাক্য যা বলা হয়েছিল তার জন্য মৃত্যুবরণ করেন, আর এই ধার্মিক ব্যক্তিরা যার জন্য দাঁড়িয়েছিলেন তাকে করতে হয়েছিল, অন্য কেউ এটা করতে পারেনি, ঈশ্বর স্বয়ং, আর তিনি এসে স্থানটি গ্রহণ করেন যাতে তিনি মুক্তি দিতে পারেন এবং অনন্ত জীবন দিতে পারেন ঈশ্বরের প্রত্যেক পুত্রকে, যারা সেই একই বাক্যের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং তিরস্কার ভোগ করছিলেন। ঈশ্বরের প্রতিটি পুত্র সকল যুগে যারা তিরস্কারের মুখোমুখি হবে, কেউ তাকে মুক্ত করতে পারেনি, কিন্তু বিশ্বাসের দ্বারা তিনি সেই মুক্তি দ্বারটাকে আসতে দেখেছিলেন। ইয়োব তাকে দেখেছিলেন, ইয়োব সেখানে দাঁড়িয়েছিলেন, আর তারা বললেন, ও আপনি একজন গোপন পাপী, ঈশ্বর আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছেন কারণ আপনি একজন গোপন পাপী। তিনি বলেছিলেন, আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, তিনি শেষে ধুলের উপর উঠিয়া দাঁড়াইবেন, আর আমার দেহে এই রূপ বিনষ্ট হইলে পর তবু আমি আমার দেহে হইয়া ঈশ্বরকে দেখিব। তার স্ত্রী বললেন, কেন তুমি ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণত্যাগ করো না? বললেন, তুমি একটা মুড়া স্ত্রীর মতো কথা কহিতেছ। তিনি বললেন, তুমি একটা মুড়া স্ত্রীর মতো কথা কহিতেছ, আমেন, সেখানে তিনি ছিলেন। আমি জানি তিনি জীবিত আছেন এবং তিনি শেষ দিনে দাঁড়াইবেন। যদি যিশু না আসতেন, ইয়োবকে মুক্ত করা হতো না, কারণ তিনি ছিলেন জগৎপত্তনের সময় থেকে বধ করা মেষশাবক। তিনি তার স্থান জানতেন, তিনি তার অবস্থান জানতেন, সেই কারণেই মরিয়ম সেই স্থানটি স্বীকৃতি দিয়েছিলেন। সেই দিন যখন তিনি সেখান থেকে বেরিয়ে আসেন, তিনি বললেন, যদি আমি আপনি এখানে থাকলে আমার ভাই মারা যেত না। তিনি বলেছিলেন, তোমার ভাই আবার উঠিবে। বলেছিলেন, হ্যাঁ প্রভু, পুনরুত্থানে সে ভালো ছেলে ছিল। যিশু বলেছিলেন, কিন্তু আমি সেই পুনরুত্থান, ইহা কি বিশ্বাস করো? সে বলল, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে আপনি ঈশ্বরের পুত্র যিনি পৃথিবীতে আসবেন। তিনি বললেন, তোমরা তাহাকে কোথায় রাখিয়াছো? ও সেখানে। সে এটা চিনতে পেরেছিল, সেই ছোট্ট মহিলাটি সেটি বলেনি। তার মধ্যে থেকে সাতটি দিয়াবল বের করা হয়েছিল, সে ঈশ্বরের শক্তির বিষয়ে জ্ঞাত ছিল, যা অহংকার, যন্ত্রণা আর সবকিছু তার কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারে, যা তার থেকে সেই ছোট্ট স্বার্থপর উচ্চ বিদ্যালয়ের আত্মাকে বের করে দিতে পারে এবং তাকে একটি নতুন প্রাণীতে পরিণত করতে পারে। তিনি সাতটি দিয়াবলকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই মহিলারা জানতেন তিনি কি ছিলেন, যারা তাকে গ্রহণ করেছিল তারা জানতো তিনি তাদের জন্য কি করতে পারেন, আজও তারা তাই জানেন। শুধু এটা গ্রহণ করুন, সেটাই পরের বিষয়। সেখানে তিনি আছেন, সে তাই বলেছিল, আর তিনি, আপনারা জানেন কি ঘটেছিল, ও সকলে যারা সেই বাক্যের জন্য যারা কষ্ট পাবে, তিনি সেই কারণে মারা গেছেন। তিনি একমাত্র যিনি মৃত্যুবরণ করতে পারতেন এটা করার জন্য, কারণ তিনি বাক্য ছিলেন, তিনি বাক্য ছিলেন, বাক্য প্রকাশিত হয়েছিলেন। অন্য সকলের সামান্য ডুব দিয়েছিল, কিন্তু এখানে ঈশ্বরের পূর্ণতা ছিল তার মধ্যে। তিনি আজও একই, ইব্রীয় 13:8, যীশু খ্রিস্ট কল্ল ও অদ্য এবং অনন্তকাল একই। শুনুন, আমি বন্ধ করছি, সত্যি আমি এটা করতে যাচ্ছি, শুধু করতে হবে, আমি সময়ের অনেক অতীত। তিনি একটি বাক্য লিখেননি, তিনি কি লিখেছেন? কখনো একটি বাক্য লিখেননি, কেন? তিনি বাক্য ছিলেন, তিনি কি ছিলেন? যে বাক্যগুলি লেখা হয়েছিল তিনি সেই বাক্যের প্রকাশ ছিলেন। মহিমা, ইউ, এখন আমার ভালো লাগছে, তিনি বাক্য ছিলেন, তাকে কিছু লিখতে হয়নি, তিনি বাক্য ছিলেন, এই লিখিত বাক্য প্রকাশ হয়েছিল, ঈশ্বরের মহিমা। তিনি আজ, কাল, আজ এবং অনন্তকাল একই, তিনি বাক্য, বাক্য প্রকাশ হয়েছেন। আপনারা বলেন, এটা কি ঠিক ভাই ব্রানহাম? দেখুন, যিহোবা সেখানে দাঁড়িয়ে আছেন এবং তাদের মধ্যে থেকে ঢেউয়ের মতো একটি রেখা বয়ে যাচ্ছে এবং ইসরায়েলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য একটি পথ তৈরি করছেন। দেহ ধারণকৃত যিহোবাকে দেখুন বলতে, নীরব হও, স্থির হও, যখন ঢেউ তীরকে আঘাত করছিল ঝড়ের মধ্যে আর শয়তান সবকিছু চাটছিল, এইভাবে তিনি বললেন, নীরব হও, স্থির হও, আর এটা তার আজ্ঞাবহ হয় বাতাস এবং সবকিছু, তিনি যিহোবা ছিলেন, আমেন। সেই যিহোবা যিনি সেখানে দাঁড়িয়ে কয়েক শিশির বিন্দু ছিটিয়ে দিতে পারেন, এটা মাটিতে পড়তে দেন এবং রুটি তৈরি করেন লোকদের খাওয়ানোর জন্য। তিনি দাঁড়িয়ে পাঁচটি মাছ অথবা পাঁচটি বিস্কুট এবং দুটি মাছ নিয়ে 5,000 লোককে খাওয়ালেন। তিনি বাক্য ছিলেন, আমেন, আমেন, তিনি বাক্য আছেন এবং তিনি চিরকাল বাক্য থাকবেন। আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য আমরা বাক্যের সেবা করব। ও আমার, হ্যাঁ, বাক্যের তিরস্কার সহ্য করুন, একটি তিরস্কার বাক্যের সঙ্গে চলমান, বাক্যের সাথে সঠিক থাকুন এবং তিরস্কার সহ্য করুন। আসুন প্রার্থনা করি। যিশু, অন্য রাতের মতো প্রভু আমি ক্রন্দন করেছিলাম, হে যিশু আপনি আমাকে কি করতে বলবেন, আমি কি করতে পারি প্রভু? এই বিষয়গুলি দেখে এবং আমরা যে সময়ে বাস করছি তা জেনে আমি কি করতে পারি প্রভু, আমি কি করতে পারি? আমি এখানে আমার ছোট মন্ডলীর জন্য প্রার্থনা করি প্রভু। আমি দর্শনে ছোট পাখিদের কথা ভাবি, যে বিষয়গুলি ঘটেছিল এবং অন্যান্য পাখিগুলি যা মহান বিষয় ছিল, কিন্তু তাদের তিনটি স্তর ছিল প্রভু। কিন্তু যখন স্বর্গদূতেরা প্রবেশ করলেন তখন কোনো পাখি অবশিষ্ট ছিল না। ছোট বার্তা বাহকেরা বিস্ময়কর ছিল প্রভু, কিন্তু আমি বিশ্বাস করি যে সেখানে কিছু ঘটতে যাচ্ছে। এটা হতে দিন প্রভু, আমাদের গঠন করুন এবং আপনার পথে আমাদের তৈরি করুন। আমরা মৃত্তিকা, আপনি কুম্ভকার। এই ক্রিসমাসের সন্ধ্যায় প্রভু আমরা ঈশ্বরের উপহারের জন্য কৃতজ্ঞ, কারণ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। যদিও এটা কিছু যেমন আমরা আমাদের হৃদয়ে বিশ্বাস করি, একটি দিনের কিছু পৌতালিক কুসংস্কার যা তারা এটিকে ছাঁচে ফেলার চেষ্টা করছে এবং এটিকে একটি মাসে পরিণত করেছে, খ্রিস্ট মাস। কিন্তু আমরা সান্তা ক্লজ এবং ক্রিসমাস বৃক্ষ এবং সজ্জার পথে আসছি না, কিন্তু আমরা আসছি প্রভু যিশুর নামে, স্বর্গের ঈশ্বরের উপাসনা করতে, যিনি দেহ ধারণ করেছিলেন, আমাদের মতো দেহ ধারণ করেছিলেন এবং আমাদের পরিত্রাণ করার জন্য আমাদের মধ্যে বসবাস করেছিলেন এবং সেই নামের কলঙ্ক সহ্য করেছেন, ক্রুশের যন্ত্রণা সহ্য করেছেন। একটি জাগতিক প্রতিষ্ঠান ইমানুয়েলকে মৃত্যু দণ্ড প্রদান করতে দিয়েছেন যাতে তিনি আমাদের অনন্ত জীবনে আনতে পারেন। আমরা কে প্রভু? আমরা কে যে আমরা তিরস্কার পরিহার করি? ঈশ্বর আমাদের বীর সৈনিক তৈরি করুন। আমি এই কথাগুলি আপনার কাছে সমর্পণ করি পিতা। তারা ভেঙে যেতে পারে, ক্লান্ত এবং পরিশ্রান্ত হতে পারে আমার মতো, কিন্তু পিতা এই লোকদের বসার এবং শোনার জন্য পুরস্কৃত করুন। আর সেই শক্তি যিনি আমাদের প্রভুকে উত্থাপিত করেছিলেন এবং এই শেষ সময়ে আমাদের কাছে একজন ত্রাণকর্তার জন্য তাকে উপস্থাপন করেছিলেন, এটি যেন এখানে প্রতিটি আত্মাকে জীবিত করে প্রভু, প্রভু যিশুর আগমনের নিকটে। এটা যেন তাই হয় পিতা। আমাদের মধ্যে অসুস্থ এবং পীড়িতদের সুস্থ করুন, ভগ্নান্তকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দিন প্রভু। আমরা অনেক কিছু অতিক্রম করেছি, আমার হৃদয়ে অনেক দাগ রয়েছে প্রভু কঠিন যুদ্ধের ফলে। আমি একজন বৃদ্ধ সৈনিক, আমাকে সাহায্য করুন প্রভু, আমার আপনার সাহায্য দরকার। এই সমস্ত প্রশিক্ষণ হয়তো একটি উদ্দেশ্যের জন্য, আমি বিশ্বাস করি এটা প্রভু। হে ঈশ্বর আমাকে সাহায্য করুন, আর এই মণ্ডলীকে সাহায্য করুন, আর আমাদের একসাথে আশীর্বাদ করুন, ছোট শিশুদের আশীর্বাদ করুন। আমি আজ অনেকের কথা ভাবছি, ছোট দরিদ্র ছোটরা সেখানে কিছু পাবে না, আর আমি প্রার্থনা করি যে আপনি তাদের সঙ্গে থাকবেন এবং তাদের সাহায্য করবেন, তাদের অনন্ত জীবন প্রদান করুন প্রভু। এটাই ক্রিসমাসের উপহার যা আমরা চাই। আমরা হৃদয়ে শাসন এবং রাজত্ব করার জন্য যিশু খ্রিস্টের জীবন, এটাই আমি চাই প্রভু। আমাদের আশীর্বাদ করুন। এখন একসাথে আমরা আপনার কাছে এই বাক্যগুলি রাখি, তাদের যেখানে ইচ্ছা সেখানে নেমে আসতে দিন প্রভু। যেখানে হৃদয় উন্মুক্ত হয় তারা যিশুর নামে পরিত্রাণের একটি মহান সময় নিয়ে আসুক, আমেন। কতজন তাকে ভালোবাসেন? এত তাড়াহুড়ো, যাই হোক। ও আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি প্রভু। আপনি আমাকে দিয়ে কি করাতে চান? আজ রাতের সভাগুলি ভুলে যাবেন না। আপনারা এখন ক্রিসমাসের মানে কি তা জানেন? ও এটা আমার ক্রিসমাসের উপহার, এটাই সেই বাক্য প্রভু। যদি আমি নিজেকে ছেড়ে দিতে পারি, যদি আমি নিজেকে পথ থেকে সরিয়ে নিতে পারি যাতে আপনার বাক্য এটি প্রকাশ করতে পারে স্বয়ং এখান থেকে বাইরে, এটাই সবচেয়ে বড় বিষয় যা আমি জানি। এখন আমি মনে করি তারা কিছু নিয়ে এসেছে যা তারা শিশুদের দিতে চায়। এখন আমি ভাই নেভিলের কাছে সভাটি সমর্পণ করি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ভাই নেভিল।